পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের চট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 122তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট। থেকে ডর শোনা শুরু করেছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 122তম পর্বের অতিথি হাসান এবং নাজমুল। প্রিয় শ্রোতা, আমাদের 122তম পর্বটি ধারণ করা হয়েছে 300 ফিট এলাকার ঢাকা শহরের কোন একটি হন্টেড জায়গায়। সেটা আমরা সুমন এবং লোবানের কাছ থেকে শুনবো। আর 11টা থেকে 12টা পর্যন্ত থাকছে স্টোরি, 12টা থেকে শুরু হবে বিশেষ রাউন্ড, যেটাকে আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড উইথ মেন্টর রেজা ভাই। প্রিয় শ্রোতা, যারা ডরের অংশগ্রহণ করে নিজের জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, তারা ফোন করুন আমাদেরকে এই নাম্বারে 09613892892। শুরু করছি ডরের মূল পর্ব।
কি মানে বুঝলাম না, মানে কি এইরকম লুকায় আছে কেন? লোন আজকে কি হয়েছে, ঝামেলা কি?
কোনো ঝামেলা নাই, তাহলে গাড়িটা কয় ফিট হয়েছে মাত্র? গাড়িটা 100 ফিটের উপরে ওঠে নাই, কিন্তু আমরা যাচ্ছি 300 ফিট।
হ্যাঁ, সেই জন্য দেখলাম যে গাড়িটা 16 ফিটে জায়গা হবে তো না, বিশাল ওইখানে তো 300 ফিট, তাই না? মাইপা দেখতে হবে ওই রাস্তার নাম 300 ফিট কেন?
300 ফিট ওই জায়গা মনে হয় 300 ফিট কারো জায়গা আছে।
ওকে, আমি জানি না বসুন্ধরার ওই রাস্তার নাম 300 ফিট কেন, তবে আপাতত যেটা করতে পারি আচ্ছা আমরা চলো আমরা শুরু করি। গাড়ি কি রেডি?
গাড়ি রেডি থাকার কথা, চলে আসবে।
ওকে, তাহলে আপাতত যেটা করতে পারি, ঠান্ডাটা একটু ভালোই লাগছে, শুধু আমি এক কাপ চা খাবো
আর কিন্তু কিছুই
আর কিছুই না, আমি বলে দিলাম লোকানকে। হ্যাঁ, এক কাপ চা খাবো,
এরপরে আমি খাওয়াই,
এরপরে যা যা
যদি আমি খাওয়াই।
আচ্ছা, ভেবে চিনতে বলছি,
চিন্তা করা যায় তাহলে দোকানে যা পাওয়া যায় সবই খাবে সুমন।
ওকে, ওইটাই না আমাদের গাড়িটা,
বসুন্ধরার 300 ফিট এলাকায়।
দেখছো রাত কিন্তু যেই পরিমাণ হয়েছে, এখনো কিন্তু 300 ফিটে আমরা জাস্ট শুরুতে যেটা দেখে আসলাম এখনো কিন্তু আমার জমজমাট মনে হচ্ছে। তবে এই জায়গাটা কিন্তু আবার অনেকটাই নিরব।
পিছনে দেখলাম যে ওই যে লিসাপু যাওয়ার গলিতে আমরা ফেলে সামনে চলে আসলাম।
মানে ওই তুমি বলতে যাচ্ছ যে আমরা কিছুদিন আগে যে এই বাড়িতে ধারণ করেছিলাম, মানে ওই কাছাকাছি এলাকায় আছি, কিন্তু আমরা সেটার থেকেও আবার অনেক দূরেও আছি। তো যাই হোক, লোকেশন না বলি, সেটা হচ্ছে লোবান, আই থিঙ্ক যেই ঠিকানাটা আমরা পেয়েছি, আমরা সামনে গেলে
রাস্তা থেকে সোজা যেতে হবে,
সামনে গেলেই বাড়িটা পেয়ে যাবো। চলো। কি বসুন্ধরে না রাতের বেলা হাঁটলে মানে ঠান্ডাটা একটু বেশি লাগে,
বেশি অঞ্চলে ঠান্ডা বেশি।
ওকে, দেখা যাক, যদি রিক্সা পাওয়া যায় একটা রিক্সা নিয়ে, রিক্সায় উঠলে আরেক ঝামেলা, রিক্সায় শীত আরো একটু বেশি
জড়ো সড়ো হয়ে বসতে হবে।
চলে যাচ্ছে তো
রিক্সা। ওই মামা,
এই মুহূর্তে হচ্ছে আমরা অবশেষে রিক্সার শরণাপন্ন হয়েছি, আমরা রিক্সায় করে যাচ্ছি। যতটুকু আমাদের আসা সম্ভব হয়েছিল গাড়িতে,
ভরা আমি একেবারে ওভারলোডেড,
আর আমি হচ্ছে মানে রিক্সার মধ্যে উঠেছি, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য হাত পা গুটিয়ে বসে আছে। রিক্সাতে মানে চলতে শীতের দিনে আর খোলামেলা এরকম জায়গায় মানে কষ্টই
কষ্টই,
ঠান্ডা যথেষ্ট ঠান্ডা।
মানে যেহেতু দেখতে পারতেছে না সুমন কতগুলা পরা, আমি কি বলে দিব?
না মানে মাফলার টুপি অনেকগুলো আমি জামা কাপড় পরে আছি, তারপরেও মনে হচ্ছে যে গায়ে বাতাস লাগছে। আমি জানি না আসলে শীতে এরকম হচ্ছে নাকি যে জায়গায় যাচ্ছি ওইখানে যে মানে ঘটনা অপেক্ষা করছে সেই জন্য এরকম হচ্ছে।
ওকে, চমৎকার একটা জার্নি, যেখানে গাড়ি, তারপরে হচ্ছে হাঁটা এবং রিক্সা সবই ছিল। এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে আরো একটা চমৎকার জায়গা। আমরা যেই বাড়িটা এসেছি, বাড়িটা হচ্ছে চারতলা একটা বাড়ি এবং ছাদে খুব সুন্দর বাগান করা রয়েছে এবং বেশ পরিপাটি চিনচাম গুছানো একটা জায়গা। তবে শীতকাল যেহেতু ঠান্ডার পরিমাণটা একটু বেশি, এমনিতেই খোলা জায়গা, তারপর হচ্ছে আবার গাছপালাও আছে, তবে পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। এবং সবচেয়ে অ্যাট্রাক্ট করার মতো এই ছাদের মধ্যে যেই অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে একটা গাছ, এবং এই গাছটা থেকে আমরা দূরে বসেছি। এটাকে ঘিরেই হচ্ছে আজকের ঘটনা, সেই ঘটনা তো আপনারা জানতে পারবেন। আমি জানি যে আপনারা দুজনেই অনেক কিউরিয়াস হয়ে রয়েছেন কেন এই ছাদে নিয়ে এসছি, এবং দুজনেই কিন্তু স্বীকার করেছেন যে জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক, সেই জায়গার ঘটনায় আমি যাব পরে, তবে এখন আমি আপনাদের ঘটনাগুলো শুনতে চাই। আর যারা রেডিওতে শুনছে ডস, তাদের জন্য একটু বলে রাখি, তারা যদি যে ফোন নাম্বারটা শুরুতে বলা হয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে ডয়ের এরকম জার্নিতে আপনি যোগ দিতে পারেন, অথবা www.facebook.com/rjsuman.dor হচ্ছে সুমন স্পেলিং। সো আপনি এভাবে সার্চ করলে আমার পেজটি পেয়ে যেতে পারেন, এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন, বা আপনি লাইক দিয়ে আপডেট থাকতে পারেন, ডরের সমস্ত কিছু ইনফরমেশন আপডেট এই পেজে আপনি পাবেন। তো আপাতত যারা জয়েন করে ফেলেছে এবার হচ্ছে আমরা তাদের কাছে যাই। তার আগে পরিচয়টা জানতে চাই এক এক করে। আপনার নাম কি?
মোহাম্মদ হাফিজুল হাসান, ডাক্তার হাসান।
হাসান, ওকে, হাসান ভাই বলি তাহলে। ওকে হাসান ভাই, আমি তো যতটুকু শুনেছি আপনি একটা সময় হয়তো দেশের বাইরে ছিলেন। কোথায় ছিলেন?
ওমানে।
ওমানে ছিলেন, কতদিন ছিলেন?
ওমানে 2 বছর।
এখন কোথায় থাকেন?
এখন বাংলাদেশেই থাকি, ঝিকাতলা।
ওকে, ওমানে আপনার সাথে কিছু ঘটনা ঘটেছে এবং আমার মনে হচ্ছে যে সেটা ডরের লিসনার যারা রয়েছে তাদের একটু শোনা উচিত, সেই জন্য আপনাকে আমি ইনভাইট করেছি। তো আপনার ঘটনা আমরা শুনতে চাই।
আমি ওমানে থাকতাম সাহাম নামক এলাকায়।
এটা কত সালের দিকে?
এটা 2012-তে।
ওকে,
ফার্স্টে গেছি, এক মাস যাবৎ আমি ওখানে কোনো কাজ টাজ করিনি। আমি এর আগে সৌদিতে ছিলাম, 3.5 বছর ছিলাম, পরে আবার ওমানে গেছি। তো আরবি ভাষাটা আমার এভেলেবেল জানা ছিল মোটামুটি। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আর কি ওমানের মধ্যে কাজ আর কি খুব কম, তো যারাই করে তারা অনেক পরিশ্রম করে। তো আরবি ভাষাটা জানা থাকাতে এটা আমার প্লাস পয়েন্ট ছিল। তো দেখতাম যে সবাই আর কি ওই মানুষের বাড়িতে বাড়িতে যায় টেইলারি কাজের জন্য অর্ডার নিয়ে আসে। আর ওমানে আমি যে এলাকায় থাকতাম ওই এলাকার মধ্যে টেইলারি কোনো দোকান ছিল না, সাহাম এলাকায়। কোনো জামা কাপড় সিলাইতে হইতো তাহলে ওরা যাইতে হইতো 25 কিলোমিটার দূরে। তো এই জন্য সাহামে আমরা যদি তাদের বাড়িতে যাইতাম ওদেরও সুবিধাটা ভালো হইতো, আমাদেরও ইনকাম হইতো। আমার বাইক আছিল, বাইক নিয়ে এরকম যাইতাম। সাহাম থেকে 7-8 কিলোমিটার দূরে কোরাম্মাম নামক একটা এলাকা আছিল, কোরাম্মাম মুখলিব। আর কোরাম্মামে যাওয়ার মাঝামাঝি এখানে একটা ওয়াদি ছিল আর কি, সাগরের পাড়ে।
ওয়াদি হচ্ছে জায়গার নাম?
না, ওইখানে তো পাহাড়ি এলাকা, পাহাড় থেকে যদি অনেক বৃষ্টি বাদল হয় পানি নামার জন্য একটা আর কি পানি নামানোর ড্রেনের মতো করে
দেয়, যেন ধস না
নামে পানি যাতে এভেলেবেল সরাসরি যেতে পারে। ওই ওয়াদির পাশে একটা মসজিদ আছিল, তো মসজিদের ওইখানে মধ্যে আমি একদিন গেলাম, ঘরের মধ্যে যাই নক করলাম। আমরা যারা কি এরকম মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম ওরা সবাই মা বলে সম্বোধন করতো সবাই। তো আমি জিজ্ঞেস করলাম যে মামা এরকম এরকম আমি টেইলারের এখান থেকে আসছি, তোর কিছু লাগবে কিনা? হ্যাঁ আমার তো অনেক লাগবে, কাপড় চোপড় আছে আমার কাছে, অনেক লাগবে। এর মধ্যে আমি স্ট্রাকচারটা দিই, ডুপ্লেক্স বাড়িটা ছিল, ওখানে সবার বাড়ি আলাদা আলাদা ভাবে ঘেরাও দেওয়া থাকে, অনেক দূরে দূরে প্রত্যেকটা বাড়ি থাকে। বাড়ির সামনে যে মোটরসাইকেল রাইখা জিজ্ঞেস করছি, বলে যে তুই ভিতরে আস, আমাকে যে কোনো সময় পুলিশে ধরা দিতে পারে যদি ওর অন্যরকম ইন্টেনশন থাকে, আর টাকা পয়সা নিয়ে নিতে পারে, এরকম হয়, অ্যাভেলেবেল হয়। আমি বলি না ঠিক আছে, তুই ভয় পাইতেছিস? ভয়ের কোনো কারণ নেই, তুই আয় ভিতরে আয়। তো আমি ওই দিন যাই না, ওই দিন দরজার বাইরে থেকে টেলারে জামা কাপড় নেই। বাসায় আমি ছোট একটা গার্মেন্টস এর মতো এই 7 জন লোকের মতো আমার কাজ করতো আর কি, আমি বাসা থেকে অর্ডার নিয়ে ওদেরকে দিয়ে কাজ করাইতাম, ছোটখাটো একটা গার্মেন্টস এর মতো ছিল। উনি মামা ছিল আর ওনার একটা মেয়ে ছিল, মেয়ের কোলে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল যেটা বয়স আনুমানিক 3-4 মাস হবে। সাইডে পাথর বিছানা থাকে, ওইখানের মধ্যে একটা ছোট বাচ্চা একটা ভাঙা একটা রেডিও নিয়ে খেলতেছে।
মানে তাহলে আমি ফ্যামিলি মেম্বার দেখলাম 4 জন ছিল ওই বাড়িতে।
হ্যাঁ, ছোট বাচ্চা,
দুটো বাচ্চা ছিল, একটা মহিলা ছিল আর ওই বাড়ির পুরুষ ছিল।
হ্যাঁ,
ওকে।
একদিন প্রায় 1 মাস পরে একটা কাপড় দিছিল আমাকে সেলাই করতে দেওয়ার জন্য। তো আমি আমার ওই যে ছোট যে গার্মেন্টস আছে ওইখানে নিয়ে গেলাম। আমার একজন আর কি খুবই কাছের একজন লোক ছিল, আব্দুল্লাহ নামে আমার আর কি কারিগর, তো ওর কাছে জামাটা নিয়ে দিছি আর আমার যে গার্মেন্টসটা পুরো গ্রান হয়ে গেছে, অন্যরকম একটা গ্রান। ওরা আলাদা একটা জামা দিয়ে দিত যে এইটার মাপে আমাদেরকে সেলাই করে
দেবেন। আচ্ছা
ঠিক আছে, ওটা গ্যাস বলে আর কি আরবিতে। ওই গ্যাসটা দিছে, দেওয়ার পরে ওই সাতজন সবাই বলতেছে যে এত গ্রান, এত কাপড় চোপড় সেলাইছি, এরকম গ্রান তো আর কখনোই পাইনি।
ওখানে কি ওই বাড়ি থেকে যতগুলো কাপড় এনেছেন সবগুলোতে এই গ্রান, নাকি শুধু একটা পার্টিকুলার কাপড়ের মধ্যে?
ওই বাড়ি থেকে যখন এই একটা কাপড় দিছিল ওই দিন শুধু একটা কাপড়ই দিছিল আমাকে।
আচ্ছা আচ্ছা, এবং এই কাপড়টাতে অনেক
অনেক গ্রান। কি বলবো যে এই এই ফ্লেভার আমি আর কখনো আগে পাইনি। আমরা সবাই অবাক যে এরকম এত পারফিউম হওয়ার তো কোনো, পুরো রুম ইয়ে হয়ে যেত। তো আবদুল্লাহ দুষ্টামি করে বলতেছে যে ভাইয়া এই কাপড়টা রাইখা দেন, এই কাপড়টা সবগুলো কাপড় নিচে রাখি, দেখি অন্য কাপড়গুলো গ্রান হয় কিনা। তো বলছে যে এই কাপড়টা আমি রাইখা দিছি, ওদের ফোন দিছি আর বললাম যে আমি এক সপ্তাহ পরে তোর কাপড়টা দিয়ে যাবো, কিন্তু আমার একদিনের কাজ। দুষ্টামি, ওরা দুষ্টামি করতেছে, আমিও দুষ্টামি করতেছি। এক সপ্তাহ পর বাসায় নিয়ে দিয়ে আসছি, ওদের আমি জিজ্ঞেস করলাম যে এত পারফিউমের গ্রান, মা তুই কি পারফিউম ব্যবহার করছিস, আমাকে একটু লাগাই দে। আমি দুষ্টামি আর করছি আর কি, অন্তরঙ্গ হয়ে গেছে। প্রথমে তো বাসার ভিতরে যাইতে চাইনি, তার পরবর্তীতে যে মজলিস রুম থাকে আমাকে ওই রুম পর্যন্ত নিয়ে গেছে,
যেখানে সচরাচর
কেউ যেতে পারে না, আমাকে ওই যে জুস দিত খাইতে, ও আর কি নিজের সন্তানের মতো আমাকে মনে করত। ওই ছোট বাচ্চা যেটা ছিল ওইটার মাঝে মাঝে আমার কোলে দিত। ঠিক আছে, আমি আমার একটা ফ্রেন্ড আছিল জুলহাস নাম, তো ওকেও নিয়ে যেতাম ওইখানে, খুবই আদর করত। তো বাচ্চাটাকে যখন আমার মাঝে মাঝে আমার কোলে দিত, বাচ্চাটা এত হালকা যে মনে হয় আমি কাপড় ধরে রাখছি। একদিন আমি কি করলাম, পুরো মাথায় কাপড় দেওয়া তো এদিক দিয়ে একটু কাপড় উঠে গেছে, তো আমি টান দিয়া এমনি করে, কি ছোট মানুষ তো ঠান্ডা লাগবে করে, আমি টান দিতে নিছি কাপড়। ওর মাটা আইসা বলতেছে তুই কাপড় ধরস কি জন্য? তো পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তোর বাচ্চা তাহলে তুই রাখ, আমি তুলে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাপড়টা নিয়ে আসিস। তো এরকম ওদের সাথে আমার প্রায় 7-8 মাস যাবৎ লেনদেন চলতেছে। ওরা তো প্রত্যেক মাসে মাসে টাকা পায় সরকারি কাছ থেকে, পুরো মাস সেলাই তো 1-5 তারিখের মধ্যে আমাদের টাকাগুলো দিত।
মানে ওরা বলতো যে সরকারের কাছ থেকে ওরা টাকা পায়
না? ওইখানে রুলস আছে, এটা যারা কাজ করবে না তারা সরকার একটা ভাতা দেয়, আর কাজ করলে 3-4 ডবল বেশি। ও ওই ওইটার কথা বলি, ওই কাপড়ের ব্যাপারটা, তো কাপড়টা এনে আমি দিছি, দেওয়ার পরে ও নিজে ধরে বলতেছে কাপড়টা তো অনেক স্মেল, অনেক গ্রান না? আমি বলি যে হ্যাঁ অনেক গ্রান। এর পরবর্তী থেকে ভাইয়া ওই বাসা থেকে কাপড় আনলেই এরকম গ্রান করতো। ওই দিন আসলে ফার্স্ট, তো যখন আমি ওই বাসা থেকে কাপড় আনতাম আমার কারিগর সবাই বুঝতো যে ভাই আজকে ওই বাসা থেকে কাপড় আনছেন। এরকম অনেকদিন গেছে, যখন বলতেছে বলে যে এ হাসান আমি তোর বাসাটা চেঞ্জ করবো, এটা তো আমাদের বাসা না, সরকারের কাছ থেকে লোন নিয়ে উঠেছি, আর সাগরের পাড়ে বাসাগুলো তো ভাঙিয়ে দিতেছে, তো সরকার আমাদের গ্যাবেলের মধ্যে আমাদেরকে বাসা করে দিতেছে, আমরা ওইখানে মধ্যে যাবো, তুই আমাকে কত পাবি? আমি বলি 26 রিয়াল বাংলাদেশি টাকার, 5,200 টাকা। বলে যে তুই 3 দিন পরে আইসা টাকাটা নিয়ে যাস, যে অমুক তারিখে আইসা টাকাটা নিয়ে যাস। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাসায় যদি যাইবি তো ওই বাসার ঠিকানাটা আমার দিস। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা দিব, ফোন নাম্বার তো আসলে আগে। আমি বলি যে ফোন নাম্বার আছে না, সমস্যা নেই, না ফোন নাম্বার এটা বন্ধ থাকবে, ওইখানে গেলে আরেকটা নাম্বার নিব। পরে কি একটা সমস্যার কারণে ওই দিন আসতে পারে, 3 দিন পরে আমি আসছি, ওর বাসার সামনে দাঁড়াইছি, কলিং বেল টিপ দিছি। আমার এইটা সেন্সই ছিল না যে ও বলছে যে বাসায় থাকবে না, এক পিস কাপড় ছিল আমার সাথে, ওই কাপড়টা নিয়ে বাসায় কলিং বেল দিতেছি দিতেছি, কেউ খোলে না, দরজা ধরে এমনি নক করতেছি, কেউ শুনতেছে না দেখতেছে না। পরবর্তী সাইডে দিয়ে বালির মধ্যে ফুটবল খেলতেছিল ছোট ছোট বাচ্চারা, তার মধ্যে ওকে ডাক দিছি যে হাবিব এদিকে আসছে ছোট বাচ্চারা। আমি বলি এই জায়গার লোক কোথায়? বলে যে এখানের লোক কোন কোন বাসার? বলে আমি বললাম যে এই বাসার। কই তুই কি পাগল নাকি? এই কথা বলো আমার সাথে দুষ্টামি করে আমার মোটরসাইকেল নিয়ে পিছনে টানাটানি করে, কই তুই পাগল, তুই পাগল, এটা মজনু মজনু বলে বলে ওরা ওদের এখানে খেলতে গেছে। আমি বলি কি রে ভাই, আবার দরজা নক করতেছি ধরে ধরে। পরে যে ওই যে ছেলেটা ডাক দিছে, ওরে যে সে তোদের বাসা কোনটা? তো ও দেখা দিছে যে ওইটা। আমি দেখছিলাম মামা আছে বাসায়? ও বলে হ্যাঁ আছে। আমি গেছি যে ওই বাসায় যায় বলতেছে যে মামা এরকম এরকম আমি এই বাসার মধ্যে টাকা পাইতাম, তো এখানে তো আমি অনেকদিন আবার সেলাই করি জামা, তো ওর বলছে বাসা চেঞ্জ করবে, কোথায় গেছে আমাকে একটু বলেন তো। তো উনি আর কি আমার দিকে অন্তত 30 সেকেন্ডের থেকে বেশি শুধু হা করে তাকিয়ে দিছে। আমি কি হয়েছে? ওই বাসায় যে তুই দেখাস না ঘরে যে তালা মারা, এখানে তো আজকে 3 বছর যাবৎ কেউ থাকে না।
তিন বছর
যাবৎ কেউ থাকে না ওইখানে। পরে আমি তো শুনে আমি কি না মামা তুই পাগল হয়ে গেছিস, আমি দেখি এই জামা আছে এটা আমাকে ইয়া করতে দিছে।
ওই জামাটা কি কোনো মানে কাদের ছিল?
এটা ছিল ওই যে যার কোলে বাচ্চা ছিল ওনার মেয়ের, ওর জামা। তো আমি নিজে বিলিভ করতে পারতেছিলাম না, বলে যে তুই যা দেখ দরজা নক করা। তো ভাইয়া ওইখান থেকে মনে করেন আমি এইখান থেকে দরজা নক করে ওই বাসায় গিয়েছি, জিজ্ঞেস করে যখন উনি এই কথা বলছে আমার এখানে আসতে 5 মিনিটের মতো সময় লাগছে, আইসা দেখি যে ঠিক দরজার মধ্যে তালা, একটু আগেও কিন্তু আমি এটা নক করে গেছি।
হ্যাঁ আপনি কলিং বেল টিপেছেন তখন তালা ছিল না?
তালার যে লকারটা আছে ওইটা ধরে আমি নক করছি, তখনও তালা ছিল না। কি বলবো, আমার হাত আর কি পুরো শরীর থর 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 করে কাঁপতেছিল, আমি অবাক হয়ে গেছি। পরে আমার তারপরে বিলিভ হয় না, তালাটা একদম জং ধরে রয়েছে, বুঝে যেতেছে যে আর কি দুই আড়াই বছর হবে যে তালাটা যে মারা হয়েছে। আমি তো নিজেরে বিলিভ করতে পারতেছি না যে এটা কি হয়েছে। পরে দিয়ে আমি গেলাম পাশে আরেকজনের কাছে গেলাম, আমি যে উনি তো আমার সাথে দুষ্টমিও করতে পারে, হয়তো তিন চার মাস হয়েছে বা দশ পনেরো দিন আগে তালা মারছে, বৃষ্টি হয়েছে, জং ধরে গেছে, এমন হইতে পারে। এক ছেলে একজন আসিল পাশের বাড়ির, ওনাকে জিজ্ঞেস করলাম তুই আসলে পাগল হয়ে গেছিস, তুই কয় টাকা পাবি, কি টাকার জন্য এরকম করতেছিস, পাগল হয়ে গেছিস, তুই বাসায় গেছিস আমি দেখছি, আবার আমার কাছে আসলে এইখানে তো তিন বছর কেউ থাকে না, আমি তো উনিও বলছে আমিও বলতেছি তুই বিলিভ করস না। আমি বিলিভের বড় কথা না, তাহলে এই জামাটা আমার কে দিবে, হয়তো অন্য কারো জামা হইতে পারে, তুই আমাদের সাথে মজাক করতেছিস, দুষ্টামি করতেছিস। ওই দিন আর কোথাও যেতে পারি নাই, ওই দিন কোরামাম থেকে ওয়াদি দিয়ে উঠে আমি মোটর সাইকেলে মুখলিপ দিয়ে বেরোবো এমন সময় আর কি আমার শুধু কোনো ভৌতিক কোনো কিছু দেখলাম না জানলাম না, কিন্তু ভয় যে কোথা থেকে কাজ করতেছে আমি নিজেও বুঝতেছি। আমি গাড়িতে এখানের মধ্যে করছি অ্যাক্সিডেন্ট, পাশে দোকান আছিল, দোকানদাররা আমাকে নিয়ে আসছে, এইসব মাথায় পানি টানি দিয়ে বাসায় নিয়ে গেছে। ভাইয়া আর কি আমি চোখ খুললেই মনে যে আমার শরীর কাঁপে, এটা যার সাথে হয় একমাত্র সেই বুঝবে যে আসলে কিছু দেখা না, অন্তরে যদি একটা জিনিস ফিল করা যায়, ফিলটা যে কত রকমের ভয়ানক হইতে পারে এটা আমি নিজে সাক্ষী।
আসলে এই ভয়টাই হচ্ছে সবচেয়ে বড় ভয়। আমার দুই একটা প্রশ্ন আছে ওখানে, আপনি যখন বলছেন যে আপনি প্রায় সাত আট মাস ধরে ওই বাসায় যাতায়াত ছিল আপনার, তো পাশের যারা প্রতিবেশী আছে তারা বলতেছে যে গত তিন বছর ধরে এখানে কেউ থাকে না, তো এই গত সাত আট মাসে যখন আপনি যাতায়াত করেছেন ওই বাসায়, আশেপাশে প্রতিবেশী কখনো কেউ দেখেনি আপনাকে বা বলেনি যে ওই বাসায় তুমি কোথাও কোথায় যাও?
না ভাই, ওখানে তো আমি আগে বলছি যে বাসাগুলো আর কি অনেক দূরে দূরে হয়, একটা বাসা একটা বাসা দূরে দূরে হয়, আর ডুপ্লেক্স বাড়িতে অনেক বড় এরিয়া নিয়ে বাড়িগুলো করা হয়, তো একজনের খবর আবার আরেকজনের রাখে না, আমাদের বাংলাদেশের মতো না ওইখানে।
ওকে, আসলে কে কোন বাড়িতে যাচ্ছে ওটা আসলে
কোনো
মানুষজন অত বেশি,
হ্যাঁ মানুষজন দূরে দূরে এক একটা করে বাড়ি আছে।
আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি তিন বছর ধরে একটা বাসায় কেউ না থাকে, তার মানে কোন মানুষ যদি ওখানে কোনোখানে বসবাস করে একটা কিন্তু বোঝা যায়, আবার পরিত্যক্ত থাকলেও বোঝা যায়, তো তখন আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে এই বাসাটা পরিত্যক্ত?
ওই যখন উনি ওই মহিলা বলল যে এখানে তো তালা মারা, তুই দেখ, দেখার পর আমি ভালোভাবে তাকাইলাম যে আসলেই তো বাসাটা পরিত্যক্ত। এই ঘটনা যখন ঘটছে এরপর দিকে থেকে আর কি আমি আর কি জাস্টিফাই করার চিন্তা করছি যে আসলেই কি ওরা আমার সাথে দুষ্টামি করতেছে নাকি আমি এটা সাফার করছি। তো আমি পরে বসে বসে আমি মিলাইতেছিলাম জিনিসগুলা, যে ব্যাপারটা হচ্ছে এরকম, বাচ্চাটা যখন আমার কাছে দিত বাচ্চাটা অনেক হালকা ঠিক থাকতো, আর
হালকাই তো থাকবে যেহেতু তিন চার মাস বছর,
ভাইয়া মনে হয় যে কাপড়, আমার আমার হাতের উপর কাপড়, কোনো যে বাচ্চা আছে এটা আর কি বোঝা যায় না, কাপড়ের ওজন যতটুকু হবে মনে হয়
স্বাভাবিক,
আমি দেখতেছি বাচ্চাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যতদিন আমি ওদের বাড়িতে যেতাম, সাইডে বললাম না একটা আর কি চার পাঁচ বছর একটা বাচ্চা ভাঙা একটা রেডিও নিয়ে খেলতেছিল, আমি প্রশ্ন করছি মামারে যে মামা ওর কি কোনো কাজ নেই, যতদিন আসি ততদিন দেখি কোনার মধ্যে ভাঙা রেডিওটা নিয়ে খেলতেছে, ওই জায়গাটার মধ্যেই বসা ওই রেডিওটা নিয়ে খেলতেছে। পরে মামা বল দুষ্টামি করতেছে ওর কাজ নেই, শুধু এই কাজই করে। তো ভাইয়া বিশ্বাস করবেন না, আমি দুই তিন দিন পরে সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পরে আমি বাসা আর কি আমার যে কলিকা ছিল ওরা ওদেরকে বললাম, বলার পরে ওরা বলে যে না তুই দুষ্টামি করতেছিস। পরে জুলাস নামে যে ছেলেটা ছিল আমার ফ্রেন্ড, ওরে বলছে আর ও একটু একটু বিলিভ করা শুরু হয়েছে, ভাই বাসাটা একদম একা বাসাটা, আমার কাছে জানি কেমন ডাউট
লাগছে,
হ্যাঁ আমি নিয়ে আসছিলাম ওকে, আমার ডাউট লাগতেছে, আমি ভাই বিশ্বাস করেন এই ঘটনা।
আচ্ছা আপনারা খোঁজ নেননি, আপনি বলেছিলেন গভর্নমেন্ট ওদেরকে অন্য কোথাও বাসা করে দিবে,
এই যে বলতেছি এটার ব্যাপারটা। পরবর্তীতে ওইখানের মধ্যে আমি ওদেরকে যখন সবাই এই ঘটনাগুলো বললাম, কারণ ওইখানে অ্যাক্সিডেন্ট করার পরে সবাই দেখতে আসে, একজন আরেকজনের দেখতে আসে, অ্যাক্সিডেন্টটা করার পরে সবাই এই কথাগুলো বলছি, রাত্রে আমি ঘুমাইছি ও আমার স্বপ্নের মধ্যে আসছে, মামা বলতাম যাকে, বলে যে হাসান তুই সবার কাছে আমার দোষ দিতেছস, আমার তো কোনো দোষ নাই, আমি তোর ওই দিন আসতে বলছি তুই আসস নাই, দোষটা তো তোর, দোষটা তো আমার না। এই কথা আর কি ওর চেহারাটা আমি আর কি তখন দেখলে আমার আতঙ্কিত মনে হতো, চেহারাটা আর কি স্বপ্নের মধ্যে
কাপড় নিতে না।
হ্যাঁ, এর পরবর্তীতে আমার আর কি নিজের ডাউট লাগছে, একদিন প্রায় দশ পনেরো দিন পরে আমি বলি যে যাই হোক আমার আগে এটা দেখতে, আসলে যে পরিত্যক্ত বাসাতে এমন থাকার কথা না। তো আমি একদিন গেছি আসরের পরে মাগরিবের আগে দিয়ে, এদিক দিয়ে আমি উঠে দেখতেছি, এদিক দিয়ে যে দিদার দেখা দরজা ফাঁকে দিয়ে, আসলে কি এখানে কি পসিবিলিটি কি আসলে, আমি কার সাথে বিজনেস করলাম, তালার এখানের মধ্যে পা দিয়ে আমি উপরের দিকে হুসকি মেরে দেখতেছি যে বাঙ্গা যে টেনিসেরটা নিয়ে খেলতেছিল ছোট বাচ্চাটা ওইটা ওইখানেই আছে, মামা যে চেয়ারটাতে বসে ছিল ওই চেয়ারটা ওইখানে আছে, আর ওই যে ওই বাচ্চা কোলে নিয়ে যিনি আসতেছিল ওই দরজার ওই যে গেট থেকে বাইরে না ওই জায়গার মধ্যে এরকম ময়লা ফালানো পুরো বাড়ি ময়লা পরিত্যক্ত। তখন আমার মনে ডাউট লাগলো যে আসলে আমার ভিতরে যায় দেখা উচিত, কারণ আমি এর ভিতরে তো গিয়েছি, এখানে যাইতে আমার ইয়া দিত ওই জুস দিত খাইতে আপেল দিত। আমি যখন ওভারটেক করে এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম কি ময়লা পড়া থাকলে বোঝা যায় যে এখান দিয়ে বালি পড়া আছে, ঠিক আছে, যে অনেকদিন যাত
পরিত্যক্ত জমে যায়।
ওই ছোট বাচ্চাটা যেখানে খেলতেছিল ওই জায়গার মধ্যে কোনো বালি নেই, আশেপাশে দিয়ে একদম রাউন্ড একদম স্পষ্ট বোঝা যেতেছে সার্কেল করা আছে, ওইখানে বসা সার্কেল করা আছে। দরজার ভিতরে যখন আমি ঢুকবো ভাইয়া দেখেন আমার শরীরে লোম দাঁড়ায় গেছে, শুধু দুইটা চোখ দরজা দিয়ে, দরজার গেট খোলা, পুরো বাড়ি পরিত্যক্ত, ফার্নিচার টার্নিচার কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যেতেছে না, অন্ধকার, আর দুইটা চোখ দেখা যেতেছে এখানে। আমি সাথে সাথে আমি দোয়া কালাম পড়তেছি, আর দেখলাম কি যখন আমি টাকা রিসিভ করছি আমি ওইখান দিয়ে নজর সরাইতে পারতেছি না, আমার মনে কি জানি স্ট্যাচু করে রাখছি, আমি চোখ দিলে দেখবো না চলে যাবো, আমি ফ্রিজ হয়ে গেছি, তাকায় দিছি আর কি, একটা আঙ্গুল উঠায় শুধু এইভাবে করতেছে আর কি, নিষেধ করা হয়েছে চোখ, দুইটা চোখ আর একটা আঙ্গুল দেখছি, কোনো ফেজ নেই, কোনো কিচ্ছু নেই। যদি ভাইয়া আর কি আমি কিভাবে বলবো যে ওই দিনের পরিস্থিতিটা আমার কিভাবে কি হয়েছে, এর সময় এর সাথে সাথে মাগরি আজান দিছে, আমি যে কিসের উপর দিয়ে ওয়ার্ল্ড অফ করে আসছি আমি নিজেও বলতে পারবো না, আমার মোটর সাইকেল ওর বাহার সামনে আমি দৌড়ে যা রাস্তার মধ্যে পড়ছি, রাস্তায় পড়ার পরে একজন কি দিছে, আমি বলছি যে না কিছু হয় না, আমার একটু বাসা পর্যন্ত পৌঁছায় দেয়। পরে আমি বাসায় গেছি, জুলাসে দেওয়া বলছি ও গাড়ি নিয়ে আসছে। এরপর থেকে প্রথম দিন আমাকে আর কি খুব নর্মাল সুরে উনি বলতো যে তুই আমাদের বদনাম করিস না, আমরা তো তোর টাকাটা দিয়ে দিতে যেতেছিলাম, তুই তো ওই দিন আসছিস দোষ তোর, বারবার ঘুরে একই কথা। তো আমি জুলাসে যা বলতাম ভাই আজকে এইভাবে এইভাবে এই ঘটনা এইভাবে দেখলাম, এখন এটা কি বুঝেন, উনি আর কি বলতেছে আমার, আমি আপনারা আগেই বলছিলাম যে আপনার এই বাসায় যাওয়ার দরকার নাই, এগুলা কিছু করার দরকার নাই, এটা আলাদা রকম জিনিস থেকে মানুষ দূরে থাকে ভালো, কতজনের কত ঘটনা ঘটে সবাই শুনেন না আপনি, আপনি একটু দূরে থাকে ভালো, এখন আপনি এটা এটার পিছনে আপনি দৌড়াইতেছেন কি জন্য। আমি বলছি ভাই দৌড়াইতেছি না, কিন্তু নিজের চোখের আমি বিশ্বাস তো প্রথম দুই দিন আমাকে নর্মালি ওই স্বপ্নের মধ্যে এসে এসে বলতো যে দোষ আমার না, দোষ তোর, কি আসস্তি। পরবর্তীতে ভাইয়া কেউ না বললেও তো আমি হালকা হইতে পারতেছি না, তো মানুষে বলতাম, বলার পরে একদিন হয়েছে কি এরকম বলছি, বলার পরে হয়েছে কি স্বপ্নের মধ্যে আসছে, হাসান তুই আমার মা ডাকছিস কিন্তু তুই আমার বদনাম করা তোর উচিত হয়নি, তোর এটা ফল তোর দিতে হবে, আরবিতেই ও বলছে। তো আমি মোটর সাইকেলে যাইতেছি, মোটর সাইকেল করলাম অ্যাক্সিডেন্ট, তিনবার অ্যাক্সিডেন্ট করছি আমি, আমার পুরোটা শরীরে অ্যাক্সিডেন্টের দাগ, তিনবার আমি দেশে এসে পড়ছি, এমন অ্যাক্সিডেন্ট করছি যে আমার দেশে এসে পড়তেছে, ওইখানে মধ্যে ট্রিটমেন্ট করলে অনেক টাকা খরচ হতো। এরকম তিনবার অ্যাক্সিডেন্ট করার পরে যা হোক আমি ওইখানে মধ্যে গেছি, ওমানে যে বিজনেস চালু করছি ওইখানে মধ্যে একটা দোকান দিছি, আমার দোকান থেকে সাতটা ভিসা বেরিয়েছে, কাপড়ের দোকান সম্পূর্ণ। তো কাপড়ের দোকানে বৈশা একদিন ওই এলাকার কিছু কাস্টমার ছিল আমার, ওরা আসছিল, দোকানটা এখন পুরোপুরি আর কি রানিং হয়নি, মোটামুটি আর কি রানিং অবস্থায়, তো ওদেরকে এইভাবে বলছি, বলার পরে ওরা বলতেছে যে এটা তো অনেক আগে থেকেই খালি, এটা তো আমরা জানি, এই ঘটনা তো আমরা সবাই জানি, তবে রাত্রের দিয়ে আমার স্বপ্নে দেখা যায় যে তুই সবচেয়ে বড় ভুল করলি, আমার এলাকার মানুষে এই ব্যাপারটা জানায় তোর অনেক বড় ক্ষতি করবো, আমি আমার মামা আগে আমার বলতেছে তোর অনেক বড় ক্ষতি করবো। তো আমি চিন্তা করলাম যে অ্যাক্সিডেন্টের থেকে বড় ক্ষতি আর কি, আমার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে আমার ব্যথা, কি আর ক্ষতি করতে পারে আমার, দুই বছর থেকে ওইখানে 28 লাখ টাকার দোকান দেওয়া কারো পক্ষে পসিবিলিটি নেই, বাংলাদেশ থেকে যদি টাকা না নেওয়া হয়, আমি বাংলাদেশ থেকে টাকা নিছি, মামারা সৌদিতে ছিল ওনাদের কাছ থেকে টাকা নিছি, তো নিজে কিছু টাকা ছিল ওইখানে।
এ পর্যায়ে আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ, আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি মনে পড়ে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে আপনি ফোন থেকে যে ইনস্ট্রাকশন পাবেন সেই অনুসারে আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমরা 4 মিনিট পর আবার ফিরব।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের
122তম পর্ব আপনারা শুনছেন। হাসান এবং নাজমুল দুজন হচ্ছে আমাদের আজকের অতিথি। স্পেশাল রেসিপিটি আপনাদের নিশ্চয়ই মনে আছে, একলা শুনশান একটি ঘর কিংবা কারোর সাথে থাকলে বেশি লোক সমাগম না হওয়াটাই ভালো। হালকা করে জানালাটা খোলা রাখবেন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসে। এরকম একটি ঘরে বসে কিংবা ফাঁকা জায়গায় বসে আপনি ডর শুনবেন, যদি আপনি সত্যি সত্যি ডর মানে যে ভয় সে ভয়ের স্বাদ পেতে চান। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি সেখানে যেখান থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
28,000 টাকা ইনভেস্ট করে দোকানটা দিছি, 10-15 দিন দোকানদারি করছি। ওই যখন ওই কথাটা বলছি, 3 দিন পরে আমি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি যেটা আর কি আমার বাইক যেটা ছিল গাড়ির সাথে ধাক্কা খায়া রাস্তার এই পাড়ে পড়ছি, বাইকটা রাস্তার মধ্যখানে গেছে। ওইখানের উপর দিয়ে আপনার বড় কন্টেইনার যায়, আমার বাইকটা পুরো আর কি তছনছ হয়ে গেছে। ওই জায়গাটার মধ্যে আমিও থাকতে পারতাম। পরবর্তীতে আমার অবস্থা খুব খারাপ, আমি দেশে এসে বসছি, দোকানের দায়িত্ব দিয়ে আসছিলাম একজনকে। যখন আমার ট্রিটমেন্ট করা শেষ, আমি ওমানে ঢুকবো, এমন সময় দেখি যে ওই যে লোকটার দায়িত্ব দিয়ে আসছি ওই লোকটা আর কি আমার মালিকের সাথে কথা বলে ও দোকান নিয়ে নিছে। আমি আর ওমানে ইন করতে পারিনি, এখন পর্যন্ত আমি এই অবস্থায় আছি। ওকে, ও বলছে আমার অনেক বড় ক্ষতি করবে। ক্ষতিটা কেইটা ছিল
যে এটাই কি সেই ক্ষতি কিনা,
ক্ষতি কিনা এটা আর কি আমার ডাউট। কিন্তু ক্ষতি তো আমি অ্যাক্সিডেন্ট তো করছি,
আমরা জানি না যে আজকে দরে এসে আপনি শেয়ার করেছেন, হাজার হাজার মানুষ শুনছে, তো আপনার কোন প্রবলেম হবে কিনা, তবে 10 দিন কিন্তু আপনার কাছে থাকবে। আর আপনি যেটা বলছিলেন যে ওই বাড়িতে আপনি যে দেখছেন যখন যে কোনো কিছু আপনাকে একটা নিষেধ করছে, এবং কিছু কিছু জায়গায় কোনো কিছুর অস্তিত্ব ছিল এটা বোঝা গেছে,
কিন্তু এখানের মধ্যে আমি কি জন্য এইগুলো সাফার করতেছি এখন পর্যন্ত?
আপনি কেন কিভাবে এটার সাথে ইনভলভ হয়েছেন সেটা জানার জন্য ডর টিম অবশ্যই কাজ করবে। আমরা আরো একবার ডরে আপনাকে আমরা ইনভাইট করব, তখন আমরা বাকি ইনভেস্টিগেশনটা চালাবো। তার আগে একটু জানি যে আপনি বলেছিলেন যে ওমান এলাকায় মানে নাকি এই ধরনের ঘটনা অনেক ঘটে, আমরা আরো কোনো কিছু কি ঘটনা আপনার জানা আছে যে শেয়ার করতে চান?
আরো একটা ঘটনা জানা আছে, ওইটা আর কি আমার নিজের সাথেই হয়েছিল। আমার বাইকটা নিয়ে আমি গ্যাবেলের দিকে, আমার কাস্টমার ছিল, ওরা আবার ফোন দেয়, ফোন দিলে আমার যাইতে হয়। গ্যাবেলের দিকে যাইতেছি এমন সময় আর কি হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। আমি যখন আসার পথে ওই যে ওয়াদি আগে বলছিলাম না, ওয়াদি করে পানির স্রোত নামার মতো, ওই স্রোতটা এমন হয় যে বড় বড় কন্টেইনার গুলাও অনেক সময় এই ওয়াদিতে পড়লে ভাইসে একদম সাগরের মধ্যে যায় পড়ে।
আচ্ছা,
এরকম অনেক প্রচন্ড স্রোত হয়। আসার পথে দেখতেছি যে ওয়াদিতে ঢল নামছে, পুলিশ এসে সাইডে দাঁড়ায় রেছে, রাস্তা গাড়ি চলাচল নিষেধ, অনেক লম্বা জ্যাম। আমার তো বাইক, আমার টার্গেট হচ্ছে আমি ঘুরে দরকার একটু ভিতর দিয়ে চলে যাবো, ভিতর দিয়ে রাস্তা নাই। রাস্তা থেকে হাতের বাম সাইডে উঠছি, উঠার পর ওইখান দিয়ে যাইতেছি, এমন সময় দেখতেছি ছোট ছোট পাথর। ওটা আসলে একটা কবরস্থান, কিন্তু ওই ওই দেশে কি কবরস্থানের মধ্যে কোনো নাম নাম্বার প্লেট কোনো কিছু থাকে না। কবর দেওয়ার পরে এতটুকু একটা ইটা দিয়ে রাখে। আমার আর সেন্স এটা নাই যে এটা কবরস্থান বা কিছু। পাহাড়ি ওই যে আপনার কি বলে কাটাগাল্লা গাছ থাকে অনেকগুলা, এই কাটাগাছের ফাঁকে ফাঁকে
কবরস্থান,
হ্যাঁ ক্যাকটাসের মতো অনেক বড় ধরনের। তো আমি ওইখান দিয়ে বাইক চালা যেতেছি, ওজানাচার মধ্যে দিয়ে এক জায়গার মধ্যে যায় আমার বাইক, একটা চাক্কা নিচের মধ্যে ডাইভে গেছে। আমার ইয়ে হইতেছে সব পাথর, এইখানের মধ্যে আবার ডালু আসলো কোথা থেকে। চিন্তা করলাম যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পানিতে হয়তো স্রোত হয়ে মুছে দিয়ে ডাইভে গেছে জিনিসটা, চাক্কাটা উঠাইলাম। উঠে আমি সুন্দর ভাবে মনে করেন যে ওয়াদিটা সাইড দিয়ে আরেক দিকে ঘুরে আমি মেন রাস্তায় উঠছি, ওচা রাস্তার মধ্যে উঠছি। ওই জায়গাটার মধ্যে এই পাশে ছিল একটা জাতীয় গাছ, অনেকগুলা সিরিয়াল আর কি, একটা করে গাছই, কিন্তু আপনি দেখলে মনে হবে যে আপনার বন জঙ্গল, আর এই পাশে পাহাড়। তো এই পাহাড়ের এখান থেকে এত বড় ধরনের একটা ইটা আমার এই পায়ের মধ্যে মারা, পায়ের মধ্যে ইটাটা পড়ছে, পড়ার সাথে সাথে আমার পিছনে যে একটা পাঙ্কচার, এখন ইটাটা আমি ধাক্কায় ধাক্কা কিভাবে নেব। পরে চিন্তা করলাম এটা যে এই জায়গার মধ্যে অনেকগুলো পিক আপ যায়, ওই যে যাদের ওয়াদিতে গাড়ি পড়ে পুলিশের ফোন দিলে পিক আপে আর কি গাড়ি উঠে উঠে নিয়ে যায়গা। আমি তো অপেক্ষা করি হয়তো পিক আপে কোনো কিছু আসবে, তো অপেক্ষা করতেছি। এমন সময় ভাইয়া ওই যে বৃষ্টি যখন পড়ে মাঝে মাঝে বাতাস হইলে আর কি ফিল হয় যে বৃষ্টি একটা স্তূপ গায়ের মধ্যে এসে পড়তেছে আর কি, একদিকে হইতেছে আরেকদিক দিয়ে হইতেছে না, এরকম একটা বাতাস আমি দেখতেছি যে আমার সামনে দিয়ে আসতেছে। সাদা এরকম আর কি জুব্বার মতো একজনের পড়া, আমার আর কি এই মাথা বরাবর এই পর্যন্ত এসে এবার কেমনি করে ধরতেছে, আরবিতে বলতেছে যে তুই কবরস্থানে কেন গেলি, কেউ বুঝাবো আর কি সোজাসুজি এসে আর কি আমার মাথার এইখানে আর কি চাপ দিতে
চাপ দিচ্ছে।
হ্যাঁ, সাথে সাথে আমার মাথা ব্যথা, আমি আর কি বাইকের সাথে ঢালান দিয়ে আমি পড়ে গেছি। 2-3 মিনিটের মতো আমার সেন্স ছিল না। পরে যে ওই যে পুলিশের গাড়ি যারা যায় ওরা দেখছে যে বাইক একটা নষ্ট, ওরা উঠায় আমার আর কি পানি টানি দিয়ে আমার নিয়ে গেছে। এটা কি আমার ছোট্ট একটা ঘটনা। ওই পরে মাথা ব্যথাটা কিন্তু আমার অনেক দিন ছিল।
আমি জানি না, ওমানের যারা আছে আমি জানি যে ওমান থেকে অনেকেই দর্শনে, তো ওমানের যারা শুনে থাকেন যদি দেশে আসা হয় আপনাদের আর যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে প্লিজ ডরের সাথে দেশে আসার সাথে সাথে যোগাযোগ করবেন।
আমি ভাই আমি অনেক অনেক লিসেনার তৈরি করছি ডরের আগে। হ্যাঁ, আমি ডাউনলোড করে করে রাত্রেবেলা শুনতাম, তো একজন দুজন করে মোটামুটি একটা ভালো একটা সার্কিট
হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে যারা ডর শুনে থাকে ওমানে বসে কিংবা বিশ্বের যে কোনো জায়গা থেকে সেই দর শুনে থাকে, আপনি চাইলে শুনতেও পারেন। এবিসি রেডিওর অ্যাপস রয়েছে, গুগল স্টোর থেকে আপনি নামায় নিতে পারেন, সেই অ্যাপস দিয়েও আপনি শুনতে পারেন। তো যাই হোক হাসান ভাই, এই হচ্ছে আপনার ঘটনা, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার সাথে বিদায় নেওয়ার আগে একটা জিনিস জানতে চাই, যেই বাড়িটা নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম এই বাড়িটার কোনো ছবি টবি কি আছে আপনার কাছে?
ওই বাড়ি ভাইয়ের ভিতরে ছবি আছে আমার কাছে একটা।
আচ্ছা, ওকে, তাহলে আমি এই ছবিটা আমার লিসনারদের সাথে শেয়ার করতে চাই ফেসবুকের মাধ্যমে। ওকে, সেই ছবিটা তাহলে প্লিজ আমাকে প্রোভাইড করবেন। এবং আমি একটু বলে দিই, যারা এই ছবিটা দেখতে চান, হাসান ভাই এতক্ষণ যেই বাড়িটাকে নিয়ে উনি অদ্ভুত এক ঘটনা বলেছেন সেই বাড়িটার ছবিটা আপনি দেখতে পাবেন আমার ফেসবুক পেজে। পেজের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/rjsuman suman suman rjsuman .dor হচ্ছে স্পেলিং। তো ফাইনালি হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে সময় দেওয়ার জন্য, এবং আমি জানি যে আপনার কাছে আরো ঘটনা কিছু আছে, অবশ্যই পরবর্তীতে আরো একবার আমরা আপনাকে ইনভাইট করতে চাই ডরের কোন একটা জার্নিতে, যদিও আজকে সময় অনেক সংক্ষিপ্ত।
যদি আবার সময় হয় তাহলে অবশ্যই ডরের জার্নিতে যোগ হবো।
ওকে, এই মুহূর্তে আমি আমার পরবর্তী যে অতিথি আছে আমি তার কাছে যেতে চাই। তো শুরুতে পরিচয়টা জানি, কি নাম আপনার?
হ্যাঁ ভাই, আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান।
কোথায় থাকেন, কি করেন?
আমি ধানমন্ডিতে থাকি।
ওকে,
আমি লেখাপড়া করি।
তো আমরা আপনার প্যারানর্মাল এক্সপিরিয়েন্স এর দিকে যাব। শুরুতে আপনার কোন এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন?
হ্যাঁ ভাই, এটা হচ্ছে মাদ্রাসার ঘটনা। আমি যখন মাদ্রাসায় পড়ি,
কত বছর আগের ঘটনা?
10 বছর। তো মাদ্রাসায় পড়াকালীন হুজুরের খানা আনতে যেত বাড়িতে বাড়িতে, তখন আমরা বাড়িতে গেলাম, খানা আনতাম, আমরা চারজন গেছিলাম।
কয়টার দিকে?
8:30 দিকে। ওই এলাকাটা খুবই দিয়ারি, রামকৃষ্ণপুর এলাকা। আমরা যখন খানা নিয়ে আসতেছি তখন রাস্তার পাশে যে জায়গায় যে যাই ওই জায়গার মধ্যে একটা কবরস্থান, একটা বট গাছ, ওই জায়গায় আমরা সবসময় চলাফেরা করি। যখন আসতেছি তখন বট গাছের এখানে দুইটা শিয়াল আমাদেরকে আটকে ফেলছে,
ঘিরে ফেলছে।
হ্যাঁ, ঘিরে ফেলছে। আমার সাথে যে ছিল ওই বলতেছে এই রোডে যাওয়া ঠিক হবে না, আমাদেরকে ঘিরে ফেলছে, হয়তো আমাদের কোনো ক্ষতি হতে পারে, চল বাড়ির ভিতর দিয়ে যাই। তো বাড়ির ভিতরে একটা পুরানো কবরস্থান ছিল, তো ওইখানে দুইটা লোক কবরস্থানের মাঝ থেকে বলতেছে তোরা দাঁড়া, তোদের সাথে আমার কিছু কথা আছে। ওই বলতেছে এখানে দাঁড়ানো যাবে না, চল চলে যাই।
মানে বুঝি নাই, দুটো লোক কবরস্থানের মাঝ থেকে
মানে সাদা পোশাক পরা, বয়স শুনছি কিন্তু চেহারা দেখা গেছে।
আচ্ছা, শুধু মানে দূর থেকে বোঝা যাচ্ছে সাদা পোশাক পরে কেউ দাঁড়ায় আছে।
তারপর যখন বলতেছে তোরা দাঁড়া, তোদের সাথে কথা বলবো, আমার সাথে যে ছিল ওই দেখে অজ্ঞান হয়ে গেছে। তখন আশেপাশে বাড়ি করছিল, আমি ডাকাটা কি করে লোকজন আনছি, আনার পর আমার হুসিন
ডালার
পরে জ্ঞান ফিরছে, বলতেছি কি রে তোর কি হয়েছে? ওই বলতেছে আমার কিছুই মন নাই, চল মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাওয়ার পর ওর 3 দিন জ্বর ছিল, তারপর হুজুর মানে আমাদের মাদ্রাসার কারি সাহেব ওনা ওরা যারা বসে ওর উপর জিনের আসর পড়ছে। ওইখান থেকে বুঝতে পারলাম ওইখানে ভাই আমরা ডর পাইছি,
ভয় পেয়েছেন। যে শিয়াল গুলোর কথা বলেছেন, শিয়াল এমনিতে হয়তো খুব সহজে দেখা যায় না, রাতের বেলা ছাড়া আপনি দেখবেন না, কিন্তু শিয়াল এতটাই হিংস্র হতে পারে। তো কিন্তু যেই কবরস্থানের কথা বললেন, এই কবরস্থানের আশেপাশে কি আর কেউ কখনো এই ধরনের কোন ভয় ভয় পেয়েছে জানা আছে?
হ্যাঁ ভাই, অবশ্যই আছে।
মানে তার মানে অনেকেই পেয়েছে,
অনেকেই এই জায়গা থেকে ভয় পেয়েছে।
আচ্ছা, সো এটা হচ্ছে বলা যেতে পারে ওয়ান অফ দ্য হন্টেড প্লেস আপনার এলাকায়?
হ্যাঁ ভাই, অনেক ভয়ঙ্কর জায়গা। দুজন গাছে উঠেছে আর দুজন আমরা নিচে আছি। আমরা যখন আম পাড়তে ছিলাম তখন আমরা দেখতেছি চারজন লোক এসে একটা লাশ কবর দিতেছে। তো আমি আমার বন্ধু আরিফকে বললাম চল আমরা যাম। তো আরিফ বলতেছে আমপাড়া শেষ হোক তারপর আমরা কবরস্থানে যাই। তো আমপাড়া শেষ লাস্ট কবরটা ওরা চলে যাইতেছে। আমরা যখন কবরস্থানে যাইতেছি তখন দেখি কি একটা বাঘ দাঁড়াইছে লাশটা টাইনা নিয়ে যাইতেছে। আমরা কিছুক্ষণ সামনে কবরস্থানে উঠার পর দেখি বাঘদাসটা উধাও
লাশও
নেই। তারপর যে চারজন লোক কবর দিয়ে গেছে ওই চারজন লোককে আমরা দূরে দেখতে পাচ্ছি। তা আমরা বলতেছি চল ওর ওনার কাছে জিজ্ঞেস করি এত রাত করে কাকে কবর দেওয়া হলো। তা আমরা প্রায় হাঁটতে হাঁটতে 1 কিলো হাইটে গেছি
ওদের পেছন
ওদের পেছন পেছন ওদের চারজন। তারপর ওরা আর দেখি না। তারপর আমরা যখন ব্যাক করব তখন ভাইয়া আমাদের সামনে ওরা চারজন। তো দুইজন বলতেছে তোদের এখানে এত রাত করে কেন আসছিস। তো আমরা কিছু বলি নাই। আমাদের সাথে যে দুইজন ছিল রাসেল আর সিয়াম ওরা দুজন বলতেছে আমরা আম পাড়তে আসছি। ঠিক আছে তারা কোনো দিক টাকা বিনা সোজা চলে যাবি আর আমরা কি করছি না করছি এটা কোনো দেখার বিষয় না। যদি পিছনের দিক টাকা তাহলে তাদের খারাপ হবে।
ওইটা কি এই কথা বলে ওই লোকগুলো চলে যাচ্ছিল?
ও চলে বলছে এই লোকগুলো কথা বলার পরে আমরা ওই লোকগুলো দেখি নাই কারণ আমরা ভয়ে কাতর হয়ে
গেছি।
অদৃশ্য হয়ে গেছে। আমার সাথে ছিল আরিফ নিয়ে আমি আরিফ ঠিক মতো হাঁটতেছি ওরা দুজন পিছনের দিক তাকাইয়া পড়ে গেছে। তা আমি আরিফ বলতেছি কি ওরা দুজন করি আসলে ওরা দুজন নিচে পড়ে নিয়েছে। আমরা দুজনেই হাঁটার চেষ্টা করতেছি কিন্তু হাঁটতে পারতেছি না। আজানের কিছুক্ষণ আগে আমাদের গ্রামের বড় ভাই মানে মাছ ধরে যা আসিয়া মধ্যে জমিতে এসে বলতেছে কি রে এখানে ধরে কি করিস। তারপর আমাদের কথাবার্তা বুঝতে পারতেছে না। তারপর মসজিদের ইমাম সাহেব ডাকা আইনিয়া আমাদের বলতেছে ইমাম সাহেবে আমাদেরকে জারিয়ে মানে যেটা বলে গ্রামগঞ্জে মানে ফটো দিয়া গোসল টোসল করে বাইকে নিছে।
মানে আমি একটু ক্লিয়ার হই মানে ওই দুজন তো অজ্ঞান হয়ে ভয় পড়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কিন্তু আপনারা দুজন তখনও সেন্সে আছেন কিন্তু হাঁটা চলা করতে পারছেন
না মানে
লক হয়ে গেছে।
লক হয়ে গেছে। তারপর হুজুর এসে আমাদেরকে জারলো ফটো দিল বা
ওই জায়গা থেকে
ওই জায়গায় আমরা হাঁটার কোনো ক্ষমতা ছিল না
যেখানে দাঁড়ায় ছিলেন
ওইখানে থেকে হুজুর আসছে।
ওকে
কবরস্থান থেকে আর 1 কিলোমিটার এটুতে হুজুর আসছে আইসে ইমাম সাহেব গোসল টোসল করালো। তো বাড়িতে যাওয়ার পরে আমার ফ্রেন্ড সিয়াম 4 দিন অসুস্থতা ছিল তারপর হসপিটাল ভর্তি করাইছে। তো কবিরাজ বলছে অরে জিনে আসর পাইছে হসপিটালে দিয়ে কোনো কাজ হবে না। তারপর যে বড় হুজুর জিন
আচ্ছা আমাকে একটু বলেন দেখি যে আপনারা রাতের বেলা বলেছিলেন যে ওখানে একটা কবরস্থান দেখেছেন কবর দেয়া হচ্ছে খাটিয়া ছিল এরপরে কি ওই কবরস্থানে গিয়ে দেখেছেন আসলে কবর খোঁড়া ছিল কিনা?
কবর খোঁড়া ছিল কিন্তু মূলত খোঁড়া ছিল একটা লাশ পরের দিন সকালে কবর দিব। আমাদের গ্রামের পাশে একটা লোক মারা গেছে তো ওনারে ঢাকা থেকে নিতে প্রায় সকাল হয়ে যাবে 10:30 জানাজা দিয়েছে পরে জানতে পারলাম আমরা এটা।
ওকে মানে আমার মনে হয় যে আমি এতক্ষণে মনে হয় বিষয়টা আমার কাছে একটু ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে যে মানে একটা লোক সত্যি সত্যি মারা গেছে তাকে কবর দেওয়ার কথা ছিল সেই জন্য কবরটা আগেই খুঁড়ে রাখা হয়েছিল কিন্তু রাতের আধারে আপনারা দেখেছেন যে কেউ কিছু মানুষ এসে কোনো একটা লাশ এখানে কবর দিয়েছে অলরেডি যদিও আদৌ এটা কোনো লাশ এখানে ছিল কিনা আপনারা শিওর না। ওকে তো পরবর্তীতে ওই যিনি মারা গেছে ওনার লাশ তো এখানে ওই কবর এনে কবর দেওয়া
হয়েছে জানাজার পরে এসে ওনাদের কবর
দিয়ে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা যাক এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় এক্সপিরিয়েন্স বলতে পারি আমি মানে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় উপস্থিত না থাকাই ভালো। আমরা যেমনটা জানি যে কি অ্যাক্টিভিটিস আমরা বলবো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলি বা অদ্ভুত অ্যাক্টিভিটিসই বলি এগুলো রাত 12টা থেকে 3টা পর্যন্ত অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন অশরীরী জিনিসগুলো। তো ওই সময়টাতে মানুষজনের সাধারণত কিছু কিছু জায়গা অ্যাভয়েড করে চলাই ভালো। আমি জানি না যে আসলে কবরটা যার জন্য খোঁড়া হয়েছে এর আগেই কাউকে কবর দেওয়ার ঘটনা কিছু মানুষ দেখতে পাওয়া এটার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা। যাই হোক এটাই হচ্ছে আসলে রহস্য। কিছু কিছু রহস্য আমরা আসলে কোনো উদ্ঘাটন করার ক্ষমতা আমাদের নাই শুধুমাত্র আমরা চিন্তা করতে পারি এক একজন এক একভাবে। তো যাই হোক নাজমুল ভাই আমরা পরবর্তী ঘটনায় যেতে চাই আর কোনো ঘটনা কি আছে শেয়ার করতে চান?
হ্যাঁ ভাইয়া আমাদের গ্রামের একটি লোক নামই না বলি।
আচ্ছা আচ্ছা কোন গ্রামের কথা বলছেন?
আসাদপুর গ্রামের।
আসাদপুর গ্রাম আসাদপুর গ্রামের একটা ঘটনা বলছেন যেখানে আপনি যাকে নিয়ে ঘটনাটা তার নামটা বলতে যাচ্ছেন না।
হ্যাঁ উল্লেখ
ওকে ঠিক আছে আমরাও সেটাই রেসপেক্ট করছি।
হ্যাঁ ওরা চারজন বন্ধু ছিল যে লোকটাকে মারা হয়েছে ওই লোকটা নিয়ে 5 জন। তো ওদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল টাকা পয়সা নিয়ে তারা 4 জন প্ল্যান করছে যেহেতু ওই আমাদেরকে বাধা দিছে ওরা আমরা মায়া ফেলবো পরে মারা প্ল্যান করছে। তারপর বলতেছে বন্ধু বন্ধুদের মাঝে তো কত কিছু হয় চল ভুলে যাই পরে ঠিক আছে ওরা মিল ম্যাচ হয়েছে। তারপর ওরে দুলালপুর কবরস্থান তারপর গুনিয়াচর কবরস্থান ঘুরে আসাদপুর আনছে। আসাদপুর আনার পর ওরে নানান ভাবে ড্রিঙ্কস করাইছে ড্রিঙ্কস করানোর পর ঘায়েল করছে।
আচ্ছা
তারপর ওরে অনেক কৌশল ভাবে মারছে পোবাইছে অকৃষ্টি দিয়ে মারছে মাথা ফাটে ফেলছে পাও ভেঙে ফেলছে কিন্তু আসলে লোকটা মরে নাই। অনেকক্ষণ অনেক টর্চার করার পরে লোকটা মারা গেছে। তারপর ওরা ভাবতেছে যদি আমরা লাশটাকে এভাবে ফেলে যাই তাহলে হয়তো আমরা ধরা পড়ে যাব, চল লাশটাকে আমরা পুঁতে দিই। তারপর একজন লোক গর্ত করতেছে।
ওকে, মানে যেখানে নিয়ে ফাইনালি ওনাকে মারা হয়েছে সেটাও একটা কবরস্থানের পাশে,
কবরস্থানের পাশে।
ওকে, সেটাই হচ্ছে আসাদপুর কবরস্থান।
হ্যাঁ, আসাদপুর কবরস্থান।
জাস্ট লাশটাকে লুকানোর জন্য মাটি চাপা দিতে যাচ্ছে,
লাশটাকে লুকানোর জন্য মাটি চাপা দিতে যেতেছে।
ওকে,
একজন লোক গর্ত করতেছে আর তিনজন লোক মরা করতেছে কি যে জিনিসপত্র দিয়ে মারছে ওরা ওইগুলো একত্রিত করে, মানে গর্তের মধ্যে পানি ছিল ওই গর্তে ফেলে দিচ্ছে। তারপর যখন লোকটারে গর্তের মধ্যে মানে ফেলবো তখন কবরস্থানের অপোজিট থেকে মানে দূর থেকে একটা লোক 60-70 ফুট উঁচু, পরনে সাদা কাপড়, হাতুটে দাঁড়াইছে। তিনজন লোক বলতেছে লাশটা হয়তো আমাদের চাপা দেওয়া ঠিক হবে না, চল চলে যাই। ওই লোকটাকে রাইখা চলে আসে পড়ছে,
মানে ওই যে
কবরস্থানের সাদা লোকটা 60-70 ফুট
ওটা দেখার পরে ভয়ে মাটি চাপা না দিয়ে ওখানে জাস্ট ফেলে রেখে চলে
চলে আসছে। তারপর এটা ভাই বাস্তব, যারা মারছে তাদেরকে সকালে জিজ্ঞেস করা হয়েছে, মানে যেভাবে যেভাবে মারছে ওরা সব বলছে।
ওকে, মানে ঘটনাটা হচ্ছে এরকম যে পরবর্তীতে ওনারা যখন ধরা পড়েছে পুলিশের কাছে এইভাবে স্বীকারোক্তি দিয়েছে যে তারা কিভাবে কিভাবে মেরেছে। তো এই বর্ণনা আপনারা জানতে পেরেছেন?
হ্যাঁ, জানতে পেরেছি। তো আমরা ওইখানে উপস্থিত ছিলাম যেভাবে বর্ণনা দিচ্ছে। তো পুলিশ বলতেছে তোমার লোকটাকে মাটি চাপা দিলে না কেন, ওইখানে অনেক টর্চার করছে লোকটিকে, তারপর সত্য কথা বলছে সব। আমরা মাটি চাপা দেওয়া নয় প্ল্যান করছিলাম। তারপর আমরা দেখতে পেয়েছি কবস্থা অপোজিট থেকে একটা লোক 60-70 ফুট ওটা সাদা কাপড় পরা আমরা হাত তিল দাঁড়াইছি। তখন আমাদের মনে একটু ভয় জাগছে,
ভয় ঢুকে গেছে।
তারপর আমরা এই লাশটাকে ওই ছেলে রেখেই চলে আসি। এটা হচ্ছে ভাই আমার দ্বিতীয়।
মানে আসলে ঘটনাটা কি সত্য ঘটনা? আপনাদের
প্রায় 10 বছর আগে,
10 বছর আগে বিভিন্ন পত্রিকা তো এসেছিলেন, অত্যার রেকর্ড যেটা আপনি আগে বলেছিলেন আমার কাছে, এটা হচ্ছে আমি হরর ঘটনা বলবো কিনা, এক মানুষ মানুষ যে কতটা ব্রুটাল হতে পারে এটা একটা মানুষের ব্রুটালিটির ঘটনা। কিন্তু যেই জিনিসটা দেখে তারা কবরে মাটি চাপা দিতে পারেনি সেই জিনিসটা হয়তো বা ডরের সাথে রিলেট করেছে, যে কবরের কোনো কিছু একটা জিনিস ওদেরকে বাধা দিয়েছিল যে এই লাশটাকে এভাবে যেন মাটি চাপা দেওয়া না হয়, সেই জন্য ভয় ওনারা যে লাশটা জাস্ট ওভাবেই ফেলে রেখে চলে এসছে। এবং এটাই হচ্ছে যে কখনো কোনো জিনিস সত্য আসলে লুকানো যায় না, এটাই হয়তো প্রকৃতির নিয়ম ছিল যে ওনার লাশটা লুকানো যাবে না, কোনো না কোনো ভাবে ধরা খাবেই। তো নাজবুল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি একজনকে পার্সোনালি ধন্যবাদ দিতে চাই যে এখানে আসতে যে আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে, সে আমার বড় ভাই সুজিব ভাই।
থ্যাংকস দুজনকেই, চমৎকার কিছু ঘটনা শুনিয়েছেন। স্পেশালে হাসান ভাই জাবলার তো আপনার ঘটনা নিয়ে আমি বলেই ফেলেছি, এবং হচ্ছে নাজমুল শেষ দিকে যে ঘটনাটা বলেছে এটা ট্রু, হচ্ছে খুবই প্যাথেটিক একটা ঘটনা। তো এবার হচ্ছে আমরা এই বর্তমানে যে জায়গায় আছে এই জায়গার ঘটনাতে আসতে চাই, কেন আপনাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আসলে এই ছাদে কিন্তু অনেক গাছ টাছ লাগানো হয়েছে এখানে, এবং যদিও শীতকাল হওয়াতে একটু মলিন হয়ে গেছে, গাছগুলো পাতা টাতা ঝরে যাচ্ছে, তবে একটা গাছ কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই সতেজ রয়েছে, মোটামুটি খারাপ না। এই গাছটার আশেপাশে আমার মনে হয় পরিচর্যার জন্য কেউ হাত দেয়নি, বাসার মানুষদের সাথেও কথা বলে যেটা মনে হচ্ছে, যদিও ওই বাসার ফ্যামিলি মেম্বার খুবই স্বল্প এবং তারা কোনোভাবেই এইসব করবে না তো নাই, এমনকি ভয়েসটাও তারা দিতে চায় না, শুধু ডরকে ভালোবাসে বলে তারা এই সুযোগটুকু দিয়েছেন। ঘটনা যেটা হচ্ছে যে যেই গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটাকে ঘিরে ঘটনা এখানকার, সেই ঘটনার সূত্রপাত হয় 1.5-2 বছর আগে। হঠাৎ করেই ফ্যামিলি মেম্বার ছাদে আসে, হঠাৎ করে তার চোখ যায় এই গাছটার মধ্যে কালো একটা দাঁড়কাক ডাকছে, শব্দ শুনেই তার আসলে চোখ যায়, কুচকুচে কালো একটা দাঁড়কাক, বেশ বড় সড়ো তার মতে আর কি, বেশ অদ্ভুত রকমের এবং একটু ভয়ঙ্কর। অদ্ভুত বিষয়টা হলো যে কাক কখনো রাতের বেলা ডাকে না প্রথমত, তাও ডাকে যখন হচ্ছে যদি খুব জ্যোৎস্না থাকে তখন ধোকা খেয়ে যায় কাক, তখন ভাবে যে সূর্য উঠে গেছে বা এই কারণ আর কিছুটা, তারা অনেক জিনিস সেন্স করতে পারে যেটা স্বাভাবিকভাবে হয় না, তখন ডাকাডাকি করে। যে দেখেছে মনে হচ্ছে কাকটা তার দিকেই তাকিয়ে আছে এবং আরো কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে, কাকটা তাকে ভয় পাবে দূরে থাক সেই কাকটাকে দেখে ভয় পেয়ে গেছে, এগুতে পারেনি কারণ ভয়ে চলে আসতে হয়েছে এবং কাকটার মধ্যে চলে যাওয়ার মতো কোনো ধরনের টেন্ডেন্সি দেখা যাচ্ছিল না। যাই হোক, উনি এটা দেখে চলে যায় এবং এর কিছুদিন পরেই নাকি উনি একটা বেশ বড় ধরনের রোড অ্যাক্সিডেন্টে পড়ে, আমরা জানি না এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা, তবে ওনারা বিশ্বাস করে যে এটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। যাই হোক, উনি আর এখন দেশে থাকা হচ্ছে না, উনি USA তে আছে বর্তমানে। এই ফ্যামিলির অন্যান্য মানুষ যেন ওনারা মাঝে মাঝে না হঠাৎ হঠাৎ এই জায়গাতে দেখতে পায়, এবং যেই দেখে তারা একটা না একটা দুর্ঘটনায় পড়ে বা ওনাদের ফ্যামিলিতে কিছু একটা বাজে সিচুয়েশন তৈরি হয়। তো এই জন্য ওনারা একটু ভয় পড়ে যায়, এই বিষয়টা সবাই নোটিস করতে থাকে। তো একটা পর্যায়ে ওনারা একবার চিন্তা করেছে, গাছটা যেহেতু ছোট একটা নেট এনে পুরো গাছটা ঢেকে দিয়েছে যেন ওই কাক এসে ওখানে বসতে না পারে একদম। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে, যেটা আমি কোনোভাবেই লজিক দিয়ে ভাঙাতে পারছি না, এবারে কেয়ারটেকার যখন আসে তখন দেখতে পায় যে ওই জালের ভেতরে গাছের মধ্যে কাকটা বসে আছে এবং একটু পরপর থেকে থেকে ডাকছে। তো এটা দেখে দারোয়ান খুব ভয় পেয়ে যায় এবং সে করে কি দৌড়ে তাড়াতাড়ি নিচে গেছে সবাইকে ডেকে আনার জন্য, এবং যখনই এসছে আসার পর আর দেখতে পায় নাই, একদম সমস্ত কিছু নেটটা একদম নিস্তব্ধ আছে এবং আটকা নেই। ঠিক এর পরের দিনই দারোয়ান কিভাবে যেন পড়ে গিয়ে পা ভেঙে ফেলে, একটা পর্যায়ে সে এখানকার চাকরি ছেড়ে চলে যায়। তো এই হচ্ছে পুরো ঘটনা। ডরের লিসনার যারা রয়েছে তারা কিন্তু চলে যাবেন না, এরপর পরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আমরা ডরের স্পেশাল সেগমেন্টে ঢুকে যাব একটু পরেই। হাসান এবং নাজমুলের যে ঘটনা আপনারা শুনলেন, সেই রকম কোন ঘটনা কি আজকের স্পেশাল রাউন্ডে রেজা ভাই ব্যাখ্যা করবেন কিনা, সেটার জন্য ছোট্ট একটা অপেক্ষা। বিশেষ রাউন্ড শুরু হচ্ছে ঠিক রাত 12টায়। বাংলাদেশে এই প্রথম ডর, যেটা হন্টেড প্লেস ভিত্তিক শো, এবং এই প্রথম আমরা ট্যারট কার্ড তথা প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে সায়েন্টিফিক রিসার্চ এবং একই সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটির একটা ব্যাখ্যা নিয়ে কোন একজন মেন্টরকে নিয়ে এই প্রথম আমরা একটা অনুষ্ঠান দাঁড় করিয়েছি। সেটার কি পরিমাণ পাবলিক রেসপন্স আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমরা ফিরবো ঠিক রাত 12টায় সেই রাউন্ডে, আমাদের সাথেই থাকুন।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে সপ্তাহ ঘুরে আরো একবার ওয়েলকাম করছি, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। এই মুহূর্তে আমি আর জি কিপ্রিয়া অন এয়ার স্ট্যান্ড বাই, এবং আমার সঙ্গে রয়েছে আমাদের প্রিয় রেজা ভাই। রেজা ভাই, আপনি যা আছেন আওয়াজ দেন। আমরা এই ট্যারট কার্ড বিষয়টি দরে আনার পর থেকে যে পরিমাণ রেসপন্স আমরা পাচ্ছি, সবাই এখানে বিভিন্ন প্রবলেম নিয়ে আসেন সলিউশন করার জন্য। ভাই, আমরা কিন্তু কোন প্রবলেম সলিউশন করার জন্য এখানে রেজা ভাইকে ওইভাবে আসলে আপনাদের সামনে পরিচয় করাচ্ছি না। আমরা আসলে বিষয়টিকে তার যে রিসার্চ বা তার যে ব্যক্তিগত ইন্টারেস্ট, সেই জায়গাটি থেকে বিষয়টা কতটা বেশি ইন্টারেস্টিং সেটা আপনাদেরকে জানাতে চাই। মানে কেউ হয়তো চাকরি হচ্ছে না, কারো হয়তো গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সমস্যা, এগুলো সমস্যা কিন্তু আসলে আমরা ডরে করতে চাই না, এবং এগুলো সমস্যার জন্য আসলে কোনো বৈজ্ঞানিক উপায়ও নেই। হ্যাঁ, ওই যে একটা কথা আছে, একটা গল্প শুনেছিলাম এরকম, যে এক লোক পড়াশোনা কিছু পারে না, পরীক্ষার আগে তাবিজ দিতে গেল, তাবিজ দিয়ে প্রতিদিন পানি খাইছে পরীক্ষার আগে। লোকটা যখন আবার ফেল করলো, তাবিজটা খুলেছে, সে খোলার পরে দেখা যায় ছোট একটা কাগজ, কাগজে লেখা আছে পড়িলেই পাশ করিবে। তো তাবিজ দিয়ে আসলে ওইভাবে মানে অবৈজ্ঞানিক ভাবে এই বিশ্বাসগুলো হয়তো আপনারা বিশ্বাস করেন, বাট এটা ব্যক্তিগত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে এগুলো আসলে ওইভাবে বিশ্বাস করাটাও যুক্তিশুদ্ধ না, এবং একই সাথে এটা আমরা ইন্সপায়ার করি না। কিন্তু আমরা অনেক সময় একটা ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, লাইক যে ঘটনাটা ঘটে গেছে সেটা প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর জায়গাটি থেকে ব্যাপারটা কেমন, কিংবা যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখার চেষ্টা করি সে ব্যাপারটা কেমন। সুতরাং আমরা ওই সলিউশন যদি নিতে চাই রিজার্ভ এর কাছ থেকে, তাহলে আমরা পেজে থাকবো। পেজ বলতে যেটা বুঝে আমাদের ফেসবুক, ফেসবুকের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, www.facebook.com/dortarot DAARTAROT আমি আবারও বলছি DAARTAROT। একটা বিষয় একটু অ্যালার্মিং, আমি সেটা বলবো যে অনেকগুলো ফেক পেজ তৈরি হয়েছে এবং আমাকে বেশ কয়েকজন আমার পার্সোনাল পেজে নক করেছেন যে ওই সব পেজ থেকে আপনাদের কাছে পয়সা চাওয়া হচ্ছে। রেজা ভাই, আমার মনে হয়
আমি এই বিষয়টা বলে দিই, আপনারা ফেসবুকে যখন ঢুকবেন সবচেয়ে বেশি লাইক যে পেজটা সেটাই হচ্ছে আসল, বাকি সব নকল। তো আপনাদেরকে নকল পেজ থেকে মানুষ কিন্তু বিভ্রান্ত করবে, টাকা পয়সা চাইতে পারে, এগুলো দিবেন না, আসল পেজে থাকবেন, আমার সাথে আলাপ হবে আপনাদের।
হ্যাঁ, এবং কোনোভাবেই টাকা পয়সা চাইলেই বুঝবেন যে এখানে দুই নম্বরই আছে, সুতরাং কোনোভাবেই এই ধরনের ফাঁদে পা দেবেন না। শুধু টাকা পয়সা না, যে কোনো বিষয়ে যদি কোনো কিছু চাওয়া হয় আপনার কাছ থেকে, তাহলে আপনি বুঝবেন যে এখানে দুই নম্বরই আছে।
আপনার
সঙ্গে একটু পরিচিত হই,
আমি জাদুকর শিবলি, ময়মনসিং বাসা।
জাদুকর শিবলি, আপনার সঙ্গে রেজা ভাইয়ের কি মানে ব্যক্তিগত কমিউনিকেশন না ফেসবুকের মাধ্যমে? ব্যক্তিগত
মানুষকে
ভেলকি দেখানোর মনে করেন?
আমি কিন্তু বিষয়টা আমার একটু অন্যরকম হয়ে গেছে। যখন আমি
ঘটনাটা একটু শুনি আপনার কাছ থেকে।
আমার চাকরি হইতেছিল না, আমি বিনয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করি প্রায় 12 বছর যাবত। হঠাৎ 2011 সালে সরকার হইছে, আমি পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আমার মানে আমি বুঝতেছি না যে কি হয়েছে। পরে আমার বন্ধু রেজার কাছে আসি, আসতে রেজারে বললাম যে তোমার 13টা পরীক্ষা করি, সে আমার বলতেছে তোমার দ্বারা ক্ষতি হবে, সে আমার ভয় দেখাও, কারণ আমি নিজে মানুষের ভয় দেখাই। সে বলতেছে যে না সত্যি সত্যি ক্ষতি হবে, আমি বিশ্বাস করি না। বললাম ঠিক আছে পরীক্ষা করো। তো সে টেট কার্ড দিয়ে আমাকে টান দিতে বলছে, আমি টান দিছি। টান দেওয়ার পরে সে আমাকে বলল যে তোমার চাকরিটা হইতে পারে নাও হইতে পারে, 50-50।
এটা আমরা বলতে পারি, হইতে পারে নাও পারে।
আচ্ছা, তাহলে আমি বললাম যে ঠিক আছে, এটা তো আমি বলতে পারি।
রাইট।
ও কি কি ক্ষতি হবে সে আগে বলে দিছে, যে তোমার হয়তো আর্থিক ক্ষতি হতে পারে, হয়তো শারীরিক ক্ষতি হতে পারে। আমি বলছি আমার তো হবে না, ফ্যামিলির কোনো তোমার। ঠিক আছে, তাহলে সমস্যা নেই, নিজের হলে সমস্যা নেই। কার্ডটা আবার টান দিচ্ছে আরেকটা কার্ড। টান দেওয়ার পরে সে আমাকে বলছে যে তোমার চাকরিটা হবে, মানে এমন একটা লোক, আমি কিন্তু তাকে বর্ণনা দিতেছি, কিন্তু সে কে আমি বলতে পারতেছি না। বর্ণনা দেব, সে বর্ণনা দিছে যে লোকটা হবে উসালাম ভাট্ট, গায়ের রং থাকবে কালো। এই বর্ণনা অনুযায়ী ওই সময় তো মহাপরিচালক ছিল, তখন আমি হয়তো ভাবছি সেই, কিন্তু আমার ওই বর্ণনা অনুযায়ী আরেকজন আছে আমাদের মানসিং শহরের
রাখি।
তারপর যখন আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট হই, আমি রিটেনে টিকে আসছি, প্র্যাকটিক্যালে এখন তো মনে করেন এই কারো রিকোয়েস্ট থাকে, তখন ওর কথা মনে হয়ে গেছে। ফোন দিছি, সে যে আমার জন্য এতটুকু করবে মানে আমি কল্পনাও করিনি। তার সঙ্গে কথা বললাম, যে স্যারের ফোন দিতে বলছিলাম, স্যারের বাসায় গেছি, যাইতে স্যারে বলতেছে শিবলি মাত্র সঙ্গে আমার কথা হইলো, তোমার জন্য সে যেভাবে বললো যেটা আমি কল্পনাও করতে পারি নাই, আশা করি তোমার চাকরিটা হইতে পারে।
এই ট্যারট কার্ড যদি আপনি তার কাছ থেকে রিড না করাতেন, তাহলে কি আপনি এই লোকের কাছে যেতেন না? যেতেন না। আচ্ছা, তো আপনার রেজাল্ট কি দাঁড়ালো? আপনার চাকরি হয়ে গেল?
আশা করতেছি হইতে পারে। পরীক্ষা ফার্স্ট,
তোমার যে লসগুলো ক্ষতিগুলো হলো,
ও আমার ক্ষতিটা তো হইছে,
মানে এটার পরে আপনার অনেকগুলো ক্ষতি হয়েছে।
আমি পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে আমার ক্ষতি হয়েছে, যেমন আমি হঠাৎ করে জ্বর হয়েছে, দুইটা আনারস খেয়েছি, রাত্রেবেলা তোমার পেট ব্যথা শুরু হয়, মানে আমি আর শুইতে পারতেছি না। পরে 4টার সময় নিজেই হাসপাতালে যাই, হাসপাতালে ভর্তি হই, সরাসরি চেক আপ করেছি, দেখা গেছে যে আমার লিভার সিজ করছে, কিডনি, লাংস, মানে যা আছে ভিতরে সব পইটা গেছে।
ও
মানে ডাক্তার দেখে অবাক হয়ে গেছে, সে বলতেছে যে আপনি তো দেখে মনে হয় আপনি কোনো নেশা নেশা করেন, এরকম হইলো কেন? তারপর 7 দিন ওষুধ খেতে দিল, 7 দিন পরে আবার পরীক্ষা করছে, আমার কোনো সমস্যাই নেই। আমি মানে পাগলের মতো হয়ে গেছিলাম, মানে প্রচন্ড ব্যথা। যখন ইনজেকশন দিত তখন প্রমাণ আসতো যে তুমি মার্ডার করো, এই বাসায় যাবা, এই বাসায় যে মার্ডার করবা, এইভাবে আসবা, এইভাবে যাবা।
বুঝিনি বিষয়টা আরেকবার যদি পরিষ্কার করেন, মার্ডার করার কমেন্ট আপনাকে কি দিত?
আমি জানি না,
মানে আপনাকে একটা বিশেষ ইনজেকশন দিত সুস্থ হওয়ার জন্য, ওই ইনজেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম মেসেজ আসতো যে মার্ডার করো।
এবং মানে কারে মার্ডার করবো এটা তার মাথায় কমান্ড আসতো,
আমার মাথায় কমান্ড
বলে দিতে আপনাকে,
জানি না কে বলে দিতে। পরে আমি ডাক্তারে যখন বলি ইনজেকশন দিতে ঘুমানোর জন্য বা ব্যথা কমানোর জন্য, কিন্তু আমার ঘুম নাই স্যার, খালি কমান্ড আসতো যে তুমি মার্ডার করছো।
আচ্ছা,
পরে ডাক্তার আমাকে বলে যে শিবলি ভাই আপনি এই বলেন যে আমি এখন ঘুমাবো, যখন এই কমান্ড আসবে তখন আপনি বলেন আমি ঘুমাবো, তখন এইভাবে এইভাবে করে ঘুমাই যান। তারপর থেকে আর ইনজেকশন,
আপনাকে ঠিকানা বলে দিত? আপনার ঠিকানা মনে আছে?
হ্যাঁ, সব বলে দিত আমাকে, মানে বাসা দেখে তোমার চোখের সামনে সব ভাসতো, কিন্তু মানে নাম টাম এগুলো কিছু বলে নাই, লোকটার চেহারা ভাসতো, এই লোকের তুমি এভাবে যাবা সেইভাবে আসতো।
ওর যেটা ইমাজিনেশন করতো, একটা বাসা দেখাইতো, তো মমসিং থাকে, মমসিং একটা বাসা দেখাইতো তাকে, বলতো এই বাসা ঢুকবা, এই লোকটাকে যখন পাবা তাকে মার্ডার করে চলে আসবা, এরকম
এইভাবে আসবা।
ওকে, সবকিছু মিলে আপনি কি বলতে চান? আপনি একজন ম্যাজিশিয়ান, আপনি জানেন যে মানুষকে এক ধরনের ট্রিক্স দিয়ে বোকা বানানো যায়, কিন্তু উনি যেটা করলো ট্যারট কার্ড রিড করে, এটাকে আপনি কি বলবেন? সবকিছু
আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো সায়েন্সের বাইরে, এগুলো কোনো ব্যাখ্যা নাই। আমি আমার জীবনে জাদুকর হিসেবে আমি অনেক কিছু জীবন শিখছি, জীবনে যাই শিখছি রেজার কাছে মানে যেগুলো দেখছি সত্যি অবাক।
বাট বিলিভ করার একটা ব্যাপার থাকে না, মানে এইসব ঘটনা যে এটা অন্যভাবে হতে পারতো, বিজ্ঞানের জায়গাতে কোনো ভাবে ব্যাখ্যা করা যে আপনি আনারস খেয়েছেন ওখানে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেই জন্যই হয়েছে। আবার যদি প্যারানরমাল জায়গা থেকে আমরা ব্যাখ্যা করি, আবার যদি মনে হয় যে না এটা একটা জায়গা থেকে ব্যাখ্যা করি, সেটা একটা যুক্তিসিদ্ধ ব্যাখ্যা দরকার।
ডাক্তার অবাক হয়েছে যে ডাক্তার যেটা বলছে যে
এক সপ্তাহ পরে এটা কিভাবে চেঞ্জ হয়ে যায়,
কিভাবে চেঞ্জ হয়ে যায়,
যেখানে রিপোর্ট একদম সবকিছু দেখাচ্ছে আপনি শেষ, সেখানে এক সপ্তাহ পরে আবার সবকিছু
রিপোর্ট।
ভাই আপনি তো বলছিলেন যে মানুষ যদি কোনো রেজাল্ট পেতে চায় এই ট্যারট কার্ড দিয়ে, যে না আমি একটা কিছু করতে চাচ্ছি সেটা কারো ভালো হোক বা মন্দ হোক, সেটা করা সম্ভব? মানে আপনার জায়গা থেকে যেটা আপনি যদি
না ভাই আমি বলবো না কারো সম্ভব,
আপনি তো বলছিলেন যে ওনার চাকরি পাওয়ার জন্য দুজন লোককে ফোন দিতে হবে, এটা তো উনি যদি না জানতো একজনকে, বাট উনি মিলায় খুঁজে বের করছে কি এই লোকটা, তো উনি যদি এটা না জানতো তাহলে তুমি ফোনও দিত?
এখানে হয় কি বিষয়টা, ট্যারট কার্ড যেটা করে আমি প্রথমে বললাম ভাই বিশ্বাস করবেন না, ট্যারট কার্ড যেটা করে সেটা ইন্ডিকেট দিয়ে দেয়। ট্যারট কার্ড মূলত কোশ্চেনের উপরে ভালো আনসার করতে পারে যে ভাই আমার এই সমস্যা, আমি কি পরিত্রাণ পাবো, আমার এই প্রবলেম গুলো হচ্ছে, আমি বাঁচতে চাই। তখন ট্যারট কার্ড কে অনেক সাজেশন দেয় যে আপনি যদি এইভাবেই কাজটা করেন তাহলে সমাধান পাবেন। এখন কার্ডে যদি চলে আসে হবে না তাহলে হবেই না, মানে এরকম অনেক ঘটনা আছে যে হবে না যে হবেই না।
ওকে আমরা সেকেন্ড জনকে ফ্লোর দিব, তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে একটা বিষয় আমরা স্পষ্ট করে বলি, কোন ব্যক্তিগত সমস্যা যদি আপনারা রেজা ভাইয়ের সাথে শেয়ার করতে চান তাহলে সেটা স্টুডিওতে না, সেটা আপনারা ফেসবুকে করবেন। কেবলমাত্র আমরা তাদেরকেই স্টুডিওতে চাচ্ছি যারা প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন। আমরা লাস্টে দুটো পর্বে আপনাদেরকে ধারণা দিয়েছি যে কি ধরনের গেস্ট আমরা চাই, রাইট রেজা ভাই?
ব্ল্যাক
ম্যাজিক
বলতে কি, আমি আসলে সাধু সন্ন্যাসীরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত এরকম ধরনের সাধনা
ছোটবেলা থেকে করতেন। ইন্সপায়ার হয়েছিলেন কিভাবে?
আমার এক মামা সে বলতো যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, এই কথাটা আমি জানতে গেছিলাম আমাদের স্কুলের স্যার ডাক্তার মাস্টারকে বলে চিনি, তার কাছে যাই বললাম যে স্যার রহিমা বললো যে সে নাকি সাধনা করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তখন স্যারে বললো যে শিবলি আসলে সাধনাটা এরকম যে কেউ কাউরে বলে না, কিন্তু যারা কৌশলী একটু শুই না তারা নিজের নিজের করে নি। কিভাবে স্যার? আমি একটা কাহিনী বলি, শুই না বুঝে নেই। স্যার বললো যে এক লোক সাধনা করিয়া নিয়ে আসতে থেকে আপেল নিয়ে আসছে, তখন আরেক সন্ন্যাসী যাই বলছে যে আচ্ছা আপনি কিভাবে আপেলটা নিয়ে আসছেন, আপনি আমাকে বলেন তো। তখন সে বলছে যে আমি ভেস্তে মানে একটা আপেল দেয়ালের বাইরে আসতে বসছি, আমি হাত বাড়াই নিয়ে আসছি। তখন আমি ওই লোক করছি দেখো সে সাধনা করে আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, মানে এরকম নিয়ে আসছিল। তখন স্যার আমার বললো যে শিবলি আমি কি বলছি তুমি বুঝে নিচ্ছ, আমি ঠিক আছে। পরে ইমাম আমার কাছে বললাম যে আপনি কিভাবে সাধনা করতেন, সে বলতো যে আমি মোমবাতি সামনে রাইখা বসতাম, বসলে আমার সাহেব অনেক বড় হয়ে যেত, বড় হয়ে যায় একটা সাপ হইতো, মানে সাপের আমি যা বলতাম সে তাই করতো। তখন আমি উঠছি বাসায় দরজা বন্ধ করে মোমবাতি জ্বালায় বসতাম, আমার সাহেব অনেক বড় হয়ে যেত ধীরে ধীরে।
কত বছর বয়স থেকে করতো?
98 থেকে করতাম, সাহেবটা বড় হয়ে যেত, বড় হয়ে গেলেই আমার মোমবাতিটা নিভে যেত অটোমেটিক, তখন আমি নিজেও ভয় পেয়েছিলাম, তখন অফ রাখতাম। এখান থেকে আমি মানে মনে মনে কথা কথা মনে করেন আপনি বলতাম যে আপনি আমাকে ফোন দেন, ঠিক আমাকে আপনি ফোন দিবে, আমাকে কেউ কেউ খুঁজতেছে তাহলে আমি তার সামনে দাঁড়াই আমি বুঝতে পারতাম যে আপনি আমাকে খুঁজতেছেন, মানে এরকম আমার হয়ে গেছিল। প্রায় সময় স্বপ্নে দেখতাম যে আমার একটু অলৌকিক ক্ষমতা আসবে, এরকম স্বপ্নে দেখেতো। পরে একদিন শুয়ে দিছি, সবসময় শুয়ে আমি 10টায়, কিন্তু যদি 9টায় শুয়েছি, শুয়ে হঠাৎ করে বাম কাতে শুয়েছি, শুয়ে দেখি আরেকটা শিবলি আমার সঙ্গে শুয়ে আছে,
একই মানুষ,
একই মানুষ।
ওকে
আমি তো দুইটা হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি। তাই আমি আমার আম্মা আবার ডাকতে গেছি, সে আমাকে বলছে রাখ দিও না ভয় পাবে তারা। তখন আমি আমার নিজের চিনে দিয়ে দেখি যে না ঠিক আছে, আমি তাদের ধরতে যাই ধরতে পারি না, কিন্তু সে আমাকে ধরতে পারে। পরে আমি দরজায় খুলে বাইরে এসে আকাশের দিকে তাকাই, দেখি যে চাঁদটা অনেক বড়, ওদিন আবার পূর্ণিমা হইতেছে, বাইরে দাঁড়ায় আছি, সে আমাকে ডাকি, আমি তার কাছে আইসা আমি আবার ডান কাতে শুয়েছি, সে আমাকে এবার সাপোর্ট দেয়, দেয়া বলতেন বাম কাতে শো, আমি সে না আমি ডান কাতে শুভ, আমার ভয় লাগতেছে, তুমি তোমার ভয় পাইতেছো? পরে আমি আবার বাম কাতে শুয়েছি, শুয়ে কম্বল নাকি মুখে দিয়া শুয়েছি, কম্বল সরাই দিই। পরে আমি আমাকে সে বলতেছে তুমি ভয় পাইও না, যে তুমি তোমার দেখতেছো অন্য কিছু না। পরে আমি চোখ বন্ধ করে আসে ঘুমিয়ে বসছি। সকালে আম্মা পরে বলছি আম্মা তো ভয় পেয়েছে, তো যে ধ্যান করো এই ধ্যান করার কারণে এগুলো হইতাছে। পরে আমি সকালে আমি আবার আমার স্যারের কাছে গেছি, স্যার আপনি যে বলছিলেন ধ্যান করলে তো এরকম হয়, আমি তো এরকম হয়ে গেছি। তো স্যারে বলে যেটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হইতেছে হ্যালুসিনেশন।
হ্যালুসিনেশন,
হ্যাঁ। পরে এটা নিয়ে আমি আবার গবেষণা শুরু করলাম। আমাদের ইনের হাফিজ জিহুদের কাছে গেলাম, সে বললো যে শিবলি তুমি ধ্যান করো যে এগুলো ঠিক না, তুমি ভুল পথে যাইতেছো, এটা হইতেছে বৎসায়া। পরে আমাদের ইনে আরেক কবিরাজ আছে, সেও খুব ভালো জানে, সে আমাকে বললো যে এইগুলা খারাপ জিনের আসর, এই কারণে এই সমস্যাগুলো হইতেছে। আমার ভাই আর্মি চাকরি করতো, সে একদিন ছুটিতে আসছে, আমি শুয়ে রয়েছি, সে বাথরুমে যাবে রাত্রিবেলা 12টার সময়, ওইটা দেখে যে আমি শিবলি একটা দাঁড়ায় আছি, শুয়ে রয়েছি একটা শিবলি দাঁড়ায় আছে আমার পাহাড়ে দিতেছে। সে বলে শিবলি তুমি শুইবা না, দেখে যে আমি শুয়ে আছি। সকালে আমার বলতে চাচ্ছি ভাই আমি দেখছি যে তুমি দাঁড়ায় আছো আমার শুয়ে আছো, সেটা বুঝলাম না। পরে আমার আমা বাবা বলতেছে যে সে বিদ্যুৎ ড্যান ছেড়ে দিয়ে তুই এবার করিস না। পরে আমি আসলে আস্তে আস্তে ড্যান ছেড়ে দেওয়ার জন্য কি করলাম, খালি সপ্তাহে দেখে তুমি ড্যান ছেড়ে না, তুমি ধ্যান করো, তুমি খারাপ হতে যাচ্ছ, সমস্যা নাই তুমি ঠিকই যাবা। পরে আমি আসলে আস্তে আস্তে ধীরে ধীরে ড্যান ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারপরে তো ওইগুলো অনেক
ওর যে বিষয়টা এটা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তাকে বলে ইনসেপশন। সেরকম যে সে ড্রিম দেখতেছে স্বপ্নের মধ্যে সে চলে যাচ্ছে আরেক জায়গায়, মানে স্বপ্নের মধ্যে সে আরেকজন শিবলীকে দেখতেছে, আমি আরেকজনকে দেখতেছি, তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি। এই কাজটা কিন্তু সহজ না, এই ইনসেপশনটা কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন
কাজ, ডিফিকাল্ট কাজ।
এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। যদি প্যারানর্মাল ব্যাখ্যা দিই আমি, তাহলে ওই যে সে যে ধ্যানটা করতো এটাকে বলা হয় গুরুমন্ত্র। এই ছায়ার যে বিষয়টা সে দেখছে এটাকে বলা হয় গুরুমন্ত্র, যে মন্ত্রটা আমার মতে খারাপ, এটা দিয়ে অনেক খারাপ কাজ করানো হয়, তার আলটিমেট তার ক্ষতি হতো, ঠিক ক্ষতি হইতো, মানসিক ক্ষতি তো হইতোই। তো সে যেহেতু অলরেডি মেডিসিয়ান, যাদের মন্ত্র করে সব করে, তারপর সে অলরেডি বাদ দিয়ে দিচ্ছে। তো এগুলো কিন্তু একবার ঢুকে গেলে বাদ দেওয়াটাও সহজ না, একবার যে ঢুকে যায় তার মস্তিষ্ক বিকৃতি ঘটে, বেশিরভাগে দেখবেন যে পাগল হয়ে গেছে। অনেক রোগী থাকে আমার ইনবক্স অনেক আসছে, সুস্থ মানুষ রাত্রে ঘুমাইছে সকালে উঠে সে মেন্টাল হয়ে গেছে। তো এই ধরনের কাজ থেকে আমরা যদি দূরে থাকি, ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কাজ, তাহলে আমরা একটু সুস্থ থাকবো, একটু মানসিকভাবে সুস্থ থাকবো।
অফকোর্স সেটাই বলতে যাচ্ছি। আচ্ছা আপনার পরিচয়টা একটু বলেন।
আমি লীনা আক্তার।
লীনা আক্তার, আপনি কেন এসেছেন আমাদের স্টুডিওতে?
আমি এসেছি 6-7 বছর যাবত আমার একটা প্যারানর্মাল ঘটনা ঘটতেছে। বিভিন্ন জায়গায় আমি গেছি, কোনো কাজ হয় না আমার।
আচ্ছা ঘটনাটা কি?
ঘটনা হলো স্বামীর থেকে আমি এসে পড়ছি, বিভিন্ন ধরনের কুফরি কালাম যেগুলো বলে সেগুলো করে, অনেক জায়গায় গেছি কিন্তু কেউ আমার সমাধান করতে পারে না। আমি রাত্রে যখন ঘুমাই তখন যে সকালে যখন উঠি তখন দেখা যায় আমার শরীরে কাপড়ের ভিতরে বড় বড় চ্যাপটা চ্যাপটা দাগ, যেমন মারলে যেভাবে বাসে চটি দেয় যেরকম দাগ থাকে সেরকম। আমার একটা টেলার্স এর দোকান আছে, ওখানে আমি একাই থাকি, যখন একা থাকি তখন কারো উপস্থিতিতে বোঝা যায়, গ্লাসের ভিতরে তো কেউ ঢুকতেছে অথবা কেউ বসছে, কিন্তু আমি তাকাইলে কাউরে দেখি না। আর আমার বাসায় যখন আসি ঘরের জিনিস একা একা পড়ে যেতেছে, রাত্রে ঘুমাইতে আমাদের ভয় করে।
মাথাটা প্রশ্ন করি, আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে?
হ্যাঁ, 2012 সালে ডিভোর্স হয়েছে।
তা বলেন,
আমি একজনের কাছে সিবিসি, উনি মারটা বন্ধ করছে কিন্তু যে আসে ঘুমাইতে দেয় না, ভয় দেখাইতেছে, এটা বন্ধ হয় না।
যদি আপনি কোনো ডাক্তারের কাছে গিয়েছেন?
কোনো হ্যাঁ গেছি, কিন্তু তখন আমার মাথা অদ্ভুত ধরনের ঘুরে।
আচ্ছা আপনার কি দাঁত ব্যথা হয়?
না না, দাঁত ব্যথা হয় না।
চোখ ব্যথা হয়?
না চোখ ব্যথাও হয় না।
আপনি কোন ধরনের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, মানসিক ডাক্তারের কাছে যাওয়া?
হ্যাঁ গেছি, কিন্তু ওনারা কোনো সমস্যা পায়নি। তারপর আমরা কবিরাজের কাছে গেছি, ওনারা বলে যে আপনি এখানে একমাত্র টিকা দিচ্ছেন, আল্লাহ আপনার সহায় দেখা।
কি বলেন?
এখানে আমি কিছু কোশ্চেন করবো আপনাকে। হ্যাঁ, আপনার মেয়ে বাচ্চা কি আপনার সাথে ঘুমায়? একসাথে ঘুমায়?
হ্যাঁ, বাচ্চা তো আমার সাথে ঘুমায়, ও কিন্তু ঘুমাইতে পারে না। আমরা
এটাই প্রশ্ন করতাম, ওকে রাতে ভয় পায় কিনা?
হ্যাঁ ও ভয় পায়, দেখেন আমাদের কিন্তু চোখের নিচে কালি পড়ে গেছে।
কোথায় বাসা? কোথায়
বাসা? ডেমরাতে।
ডেমরা থেকে আসছেন?
হ্যাঁ ডেমরা থেকে।
বাসা কি ভাড়া নাকি?
হ্যাঁ ভাড়া।
আগের বাসা, যে বাসার স্বামী স্ত্রী যে বাসা থাকতেন, এখন কি সেই বাসা আছেন?
না না না।
আপনার স্বামী আর কোথায় থাকে?
ওনাদের বাড়িতে থাকে।
আপনার থেকে কত দূর?
15 টাকা ভাড়া।
আচ্ছা এখন সমাধানের দিকে যদি যাই, আপনার হাজবেন্ড এর যে কাজ করতেছে ঘুষি কালাম করছে, এটা কোনো হিন্দু লোকের কাছে উনি যায়, আপনি ডেমরায় খোঁজ লাগিয়ে দেখবেন কোনো তন্ত্র মন্ত্র করে এরকম হিন্দু কেউ আছে?
না ডেমরাতে নাই, উনি সীতাকুণ্ড গেছিল ওইখানে আছে হিন্দু।
উনি যার মাধ্যমে করেন সে হিন্দু। হ্যাঁ, এখন আপনার বাসার ডিস্টেন্সটা বাড়াইতে হবে। ওনার এরিয়া হচ্ছে ধরেন 10 কিলোমিটার, উনি যেখানে থাকে উনি নিজে এগুলো করে বাসায় বসে বসে, ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে আপনি এই করবেন সেই করবেন, এটা একটা ডিস্টেন্স থাকে। যখন একটা তান্ত্রিক যখন কিছু করবে সেটার ডিস্টেন্স অনেক বেশি থাকে, মনে করেন 100 কিলোমিটার ডিস্টেন্স। আর তান্ত্রিক কাছ থেকে শিখার পরে আপনি যেটা করবেন সেটার ডিস্টেন্সটা কমে যায়। যখন মানুষ নিজে প্র্যাকটিস করে সে তো আর অরিজিনাল তান্ত্রিক না, সে শিখে আসছে এই কাজগুলো করতে হবে রেগুলার। মানে একটা হচ্ছে যে কোনো তন্ত্রমন্ত্র এফেক্ট 6 মাস থাকবে, তারপর থাকবে না। যত মানে পাওয়ারফুল সে মন্ত্র পড়ুক বা যত পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক করুক, সেটা 1 মাসের উপরে থাকবে না এফেক্ট। আর উনি যেটা করতেছে রেগুলার কাজটা করতে বাসায় বসে প্রতিদিনই শিখার পরে, ওটার এরিয়া 10 কিলোমিটার। উনি যেটা করতেছে উনি এটা রক্ত দিয়ে করতেছে, যে কোনো পশু পাখির রক্ত দিয়ে, আপন বাপ মা না হোক, সারা শ্বশুর খালা শ্বশুর মামা শ্বশুর কেউ না কেউ,
ওনাকে একজন হেল্প করতেছে, আর কেউ নাই,
ওনাকে একজন হেল্প করতেছে এই কাজটাতে। সাথের কোন সিনিয়র মানুষ, এটাকে শ্বশুরই বলবো আমি, কারণ ওনার চাচা হোক মামা হোক মানে বাবা মা সমতুল্য, এদেরকে ওনাকে হেল্প করতেছে একজন, যে আপনার ইনফরমেশন তাকে দিচ্ছে, আপনি কোথায় যান কি করেন দিচ্ছে, এখন আপনাকে ডিসটেন্স বাড়াইতে হবে এটা বাচ্চার স্কুল কি বাসার কাছে?
হ্যাঁ বাচ্চার স্কুল। এখন আমার যে ব্যবসাটা আছে ওইখানে মনে করেন টেলার্স এর দোকান, রোজা বলেন পয়লা বৈশাখ বিভিন্ন আর কি উৎসবের মধ্যে তখন কিন্তু কাস্টমারের ভরপুর থাকে, আর আমার এরকম হয় যে নাই আমি 3 রোজা হয়েছে দোকানটা দিচ্ছি কিন্তু আমি 30 দিন দোকানদারি করতে পারিনি, প্রতি মাসের মধ্যে 10 দিন 15 দিন আমি অসুস্থ থাকতেছি, আমার শরীর ভারী হয়ে
গেছে। বাসা চেঞ্জ করলে বেটার হতো,
আমি 1 তারিখে ওটা
কোথায় যাবেন? দেমলায় থাকবেন?
হ্যাঁ
দেমলায় থাকবো। দূরে কত? 10 কিলোমিটার দূরে চলে গেলে যেতে পসিবল না আপনার জন্য?
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, স্পেশাল সেগমেন্টে শুনছেন ট্যারোটকার রাউন্ড। রাত 12টা থেকে 1টা পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন রেজা ভাই, বেশ কয়েকজন গেস্ট আছে এখানে। আমরা একের পর এক তাদের যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, প্যারানর্মাল ঘটনা, ভৌতিক ঘটনার মধ্যে জীবন অতিবাহিত হচ্ছে সেই সব বিষয়গুলো নিয়ে শুনবো। 4 মিনিট পরে ফিরে আসছি। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, সরাসরি কথা বলতে পারেন রেজা ভাইয়ের সাথে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot DARTAROT। লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাক্টিভ থাকবেন। অনেকেই এখানে বলেন যে আমরা সপ্তাহ পর সপ্তাহ টেক্সট করছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। খেয়াল রাখবেন যে হাজার হাজার মানুষের ডিমান্ড আমাদেরকে মেটাতে হয়, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন প্লিজ। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জি কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং স্পেশাল সেগমেন্টে শুনছেন আপনারা ট্যারোট কার্ড রাউন্ড উইথ রেজা ভাই। ওকে,
অনেকে আমাকে বলতেছে ভাই এমন কিছু দেখান যেটা জীবনে দেখি নাই। আমি চাচ্ছি সারা বাংলাদেশে যারা লিসেনার আছে তাদেরকে হিপোক্রাইজ করতে একই সাথে, এবং আমি সম্ভব কনফার্ম, এবং তারা কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে যাবে আমার কথা শোনার পর।
না 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 ভাই, এটা সম্ভব না।
যদি আপনি বলেন আমি টাইম চাই।
না না না, এটা অনেকজন ভাববে এটাকে মানে পুরোপুরি যে থাকে না, আপনি আপনার জায়গাটাকে হয়তো ঠিক আছে ওইটাকে আপনার আমরা হয়তো আপনাকে সম্মান দিয়ে ভালোবেসে হয়তো বা সুযোগ দিব, বাট ইনসেন্স ইন জেনারেল যেহেতু একটা মিডিয়া, লোকজন ভাববে এটা কাজা খুঁড়ি ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে এখানে।
রিপিলতে আসবে এখানে যারা গেস্ট আছে ওরাও হবে, ইভেন আপনি নিজে হবেন।
আমাকে এখানে আসতে খুব ডিফিকাল্ট, খুবই
ডিফিকাল্ট, আমি কোনো হই নাই হিপোক্রেস করি বলে করি।
আপনি আমাকে শুধু করেন একবার, আমি আমাকে আগে ফ্লোর দিব, আপনি আমাকে হিপনোটাইজ করতে পারেন, তাহলে আমি ফ্লোটা আমি সারা বাংলাদেশের রেডিওর লিসেনারদের জন্য ওপেন করে দিব। বাই দ্য ওয়ে, আপনারা কারা চান হিপনোটাইজ হতে তারা একটু টেক্সট পাঠান, এবং আমরা কিন্তু একটা কথা বলি ডরে সবসময়, সেটা হচ্ছে ডরটাকে আসলে ডরের যে ফ্লেভারটা সেটা পাওয়ার জন্য আপনাকে একটা ফর্মুলা মেনটেন করতে হবে, সেটা হলো নির্জন একটা জায়গায় বসে আপনাকে অনুষ্ঠানটা শুনতে হবে, এবং সেটা আপনার ঘরের মধ্যে নিশ্চয়ই, এবং ডিপ অন্ধকার, ঘরের বাতিটা অফ করে দিয়ে এবং জানালাটা হালকা করে খোলা রেখে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে রেজা ভাই, সেদিন সিডনি থেকে এক ভদ্রলোক এসেছেন, সেও একজন ম্যাজিশিয়ান, খুব বড় ম্যাজিশিয়ান, বাংলাদেশ থেকে সে ম্যাজিক করে ম্যাজিকের মাধ্যমে সে দেশের বাইরে গেছে এবং ওখানে সে এস্টাবলিশ মানে স্থায়ী এখন। সে সিডনিতে বসে দর্শনে, এবং সে আমাকে দেখার পর টেলিভিশনের ইন্টারভিউ দেখার পর আপনিই বলেন না জানালাটা খোলা রাখার জন্য হালকা করে, হ্যাঁ রেসিপি মানুষ কিন্তু নিয়ে নিয়েছে। আমি বলবো যে সিডনিতেও সে একইভাবে দর্শনে জানালাটা হালকা করে খোলা রেখে, এবং আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে বিশেষ করে গ্রামের দিকে যাদের বাড়ি পুরো বিরান ভূমি, অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর জায়গা, হ্যাঁ তো ওইরকম একটা জায়গায় বসে উনি ভাবে ডরটা শোনেন এবং উনি ইউটিউব থেকে শোনেন। যাই হোক, আমরা পরের জনকে ফ্লোর দিতে চাই, সেটা হচ্ছে যে আমি আপনার সম্পর্কে যেটা ইনফরমেশন পেয়েছি যে আপনি এখানে আসার জন্য বোধহয় 2-3 সপ্তাহ ধরে চেষ্টা করছেন, কি করেছেন বলেন তো?
এখানে আসছিলাম একবার, এসে নিচে অনেকক্ষণ অপেক্ষা করছি, সাড়ে 12টা পর্যন্ত নিচে ছিলাম
রাত্রেবেলা,
হ্যাঁ কেউ নামেন নাই, আপনিও নামেন নাই, রেজা ভাইও নামেন নাই।
আচ্ছা,
লাস্টে রাত্রে 1টার দিকে ওদিকে বোর্ডিং 1টার দিকে গিয়ে থাকছিলাম, পরের দিন আসছি দেখি যে অফিস বন্ধ, আমাদের টেনশন রুক করবো।
আচ্ছা,
তারপরে সেদিন আবার রাত্রে মাগরিবের পর আসছিলাম, তো ওনার সাথে দেখা হয়েছিল।
আচ্ছা,
ওনাকে বলছিলাম তো উনি বলছিল আমি তো এই পার্টটাতে নাই,
মানে আমি যেটা বুঝতে পারি যে 2 সপ্তাহ যাবত আপনি ঢাকা শহরে অবস্থান করতেছেন, শুধুমাত্র আমাদের এখানে আসছেন,
শুধুমাত্র
হোটেলে থাকছেন,
আপনি হোটেলেও থেকেছেন, বসবাসপাতিও খরচ করেছেন,
তাতে কোনো
গুড। আপনার নামটা কি বলেন?
মুজাম্মেল হক।
বাড়ি কোথায়?
বাড়ি চট্টগ্রাম বাঁশখালী থানা।
চট্টগ্রাম বাঁশখালী থানা। বলেন তো কি ভাই কাহিনী, কি আপনার কি হয়েছে?
আমার কাহিনীটা হলো আমাদের জন্ম আসলে বাংলাদেশে হয়নি, আমরা তিন ভাই এক বোন, আমরা চারো জন জন্মাইছি করাচি শহরে, ওরঙ্গি একটা জায়গা আছে।
না, আমি স্টোরি জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনার প্রবলেম গুলা কি।
আপনি এখান থেকে আসার পর থেকেই এখানে আমাদের আব্বার মানে আমার দাদার সম্পত্তি যেগুলো ছিল এগুলোতে আমরা অংশীদার হবো আর কি। তো সেই অংশীদার আমাদেরকে না করার জন্য আমার চাচা চাচি এবং জেঠা এরা সর্বোচ্চ চেষ্টা এখনো করে যাচ্ছে।
তাহলে আপনি আমাকে বলেন যে এগুলার সাথে আপনার ট্যারট কার্ডের কি সম্পর্ক, এগুলোর সাথে ভৌতিক বিষয়ের কি সম্পর্ক, এগুলোর সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর কি সম্পর্ক?
আমাদের লাইফটা কোনোভাবে সেটেল হচ্ছে না, অনেক চেষ্টা করে হচ্ছে।
আমি রেজা ভাইকে ফেরত দেওয়ার আগে আমি আপনাকে একটু জাস্ট আপনার কনসার্ন গুলো একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। আপনি কেন মনে করছেন যে আপনার এই বিষয়গুলো নিয়ে কেউ আপনাকে যদি এই ভৌতিক বিষয়ে মানে কবিরাজি করা, ট্যারট কার্ড পড়া এগুলো পড়লে আপনি একটা কারেক্ট সমাধান পাবেন, কেন এটা মনে হচ্ছে?
না না, এটা মনে করতেছি না, আমি চাচ্ছি যে আমার চাচা চাচিরা ওরা কি চাচ্ছে। আমি যতটুকু জানি ওরা আমাদের জন্য অনেক কিছু করছে, আমাদের কাপড় শুকে দিয়েছি বাইরে ওইটার একটা।
না না না, অত্যন্ত দুঃখিত। প্রথম কথা হচ্ছে আপনাকে আমি অনেক ভালোবাসি এই কারণে যে আপনি আমাদের এই অনুষ্ঠানটাকে এত বেশি পছন্দ করেন, এত কিছু বিশ্বাস করেন। সেই জায়গাটা থেকে আপনি ঢাকা শহরে এসে দুই সপ্তাহ যাবত ওয়েট করতেছেন শুধুমাত্র এখানে আসার জন্য, সুতরাং সেখানে আপনাকে এখানে ফ্লোর দেয়া। কিন্তু আপনাকে দিয়ে আমি আমার লাখ লাখ শ্রোতাদেরকে বলতে চাই, এই ধরনের ঘটনা আমরা অবশ্যই ট্যারট কার্ডে ইন্সপায়ার করি না এবং অবশ্যই তাদেরকে আমরা ফ্লোর দিতে চাই না, এবং দিতে চাই না বলেই আপনাদের সামনে নিয়ে এসে বারবার আমাদের উপস্থাপন করতে হয়। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সেটার সাথে যদি কোনো ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি জড়িত না থাকে তাহলে প্লিজ আপনারা স্টুডিওতে আসবেন না কষ্ট করে, এবং এভাবে সপ্তাহ পর সপ্তাহ ঢাকা শহরে বসেও থাকবেন না। আপনাদের প্রতি আমরা বিনীতভাবে করজোড়ে অনুরোধ করছি, কারণ আপনারা অনেক ভালোবাসেন আমাদেরকে যে কারণে এটা করেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের থিমটা তো এটা না। আমরা মূলত যেটা করছি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে যারা আছেন, যারা বিভিন্ন কিছু করার পরেও কোনো সমাধান পাননি, যারা মনে করছেন এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের যারা এখানে আসতে চান তাদের বিষয়টাকে আমরা এক প্রথমত সাইন্টিফিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, তারপরেও একটা প্যারানর্মাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, সেটা রেজা ভাই করেন। সলিউশনের জায়গাটা আমরা রেখেছি, যদি আপনি সলিউশন পেতে চান এটা একান্তই ব্যক্তিকেন্দ্রিক, এটার সাথে এবিসি রেডিও কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, সেটা হচ্ছে এই পেজটিতে গিয়ে রেজা ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, এবং রেজা ভাই যদি মনে করে ইন্টারেস্টেড ফিল করে তার ট্যারট কার্ডের জায়গা থেকে আপনাকে সমাধান দেবার, সেটা শুধুমাত্র ফেসবুকে, নট স্টুডিও। সেই ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/tarot DAARTAROT, এবং আমরা আপনাকে ইন্সপায়ার করব, আমরা আপনাকে স্পষ্টভাবেই বলবো এগুলো সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক, এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবে দেখতে, এগুলোকে কোনোভাবেই ব্যক্তিগত জীবনে বিশ্বাস না করতে। রেজা ভাই, আপনার কিছু বলার আছে?
হ্যাঁ, যেহেতু উনি তিন দিন ওয়েট করছে, আমরা চাই না আর কখনো এই ধরনের প্রবলেম আমাদের কাছে আসুক। ছোট্ট করে আপনার কথা বলবো, হ্যাঁ, আমি আপনার কার্ডলি পরে বলছি কথা বলতে বলতে। হ্যাঁ, আপনার আসে দামুন নাম্বার 28, দুইটা কার্ড আপনার আসে। এখানে কার্ডে লেখা আছে আপনার বাবার পরিচিত যারা তারা আপনাকে বিরক্ত করতেছে, আপনার বাবার পরিচিত, আমি যে জমিগুলো আপনাদের ঝামেলার কথা বলতেছেন সেগুলার এখানে একটা কার্ড আছে, দেখেন জমির নিচে ভাগ করা, খেয়াল করছেন জমির নিচ দিয়ে কিছু একটা উঠতেছে আপনার কার্ড। কিন্তু আমি আমি আনন্দ ভাবে কার্ড নেই, কিন্তু যেহেতু কার্ডের বিষয়টা বুঝতে গেলে সময় লাগবে, বাদে একটা একটা পোকা উঠতেছে জমির নিচ থেকে, খেয়াল করছেন পোকা উঠতেছে, এর মানে হচ্ছে শত্রু একজন, একাধিক না, মেইন শত্রু আপনার একজন। শত্রু দেখতে কেমন সে বিষয়ে এখন আসলে বিস্তারিত কথা বলতে সময় দরকার, পরে বলবো আপনাকে, আমি বেসিকগুলো বলে দিই আপনাকে। হ্যাঁ, আপনি যেটা করবেন, আপনার সাথে মিথ্যা কথা বলা হচ্ছে প্রচুর, আপনার ফ্যামিলির সাথে প্রচুর মিথ্যা কথা বলা হচ্ছে, এবং খুব রিস্কের মধ্যে আপনারা আছেন, ইভেন জীবনের হুমকি পর্যন্ত আপনাদের আছে।
এটা কি ট্রু? ট্রু হলে আপনি বলবেন যে
একদম ট্রু, একদম।
ওকে,
আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার যে শত্রুগুলো তার লুকায় থাকে তারা সরাসরি সামনে আসে না, মানে সরাসরি ডাইরেক্ট মানে ওরা ক্ষতি করবে না। যদি শত্রু ডাইরেক্ট ক্ষতি করে আপনি প্রোটেকশন দিতে পারবেন, কিন্তু কেউ যদি লুকায় আপনার পিছনে আঘাত করে সেটা প্রোটেকশন নেওয়া যায়।
এরা স্টেপ বাই স্টেপ করতেছে,
তার খুব লুকায় করতেছে। হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে চয়েস নিতে হবে, আপনার ফ্যামিলি থেকে কে আছে এখন,
মা আছে
আর কে, বাবা কই,
বাবা মারা গেছে পাকিস্তানে,
আরে মার সাথে বসবেন বাসায় গিয়ে, আজকে গিয়ে বসবেন বৈশাখ মার সাথে, খুব ইম্পর্টেন্ট ডিসিশন হ্যাজ টু বি মেড, কার্ড যেটা বলছেন সেটাই বলছে, আমার মন থেকে কিছু বলতেছি না। হ্যাঁ, মার সাথে বসবেন, মা যেটা বলে সেটাই করবেন, মা যদি বলে এভাবে করো সেভাবে করো ওভাবে করতে হবে, যেহেতু জমিনের প্রবলেম আপনার, ডিভাইডের কথা বলবে, সেহেতু আমরা ঠিক আছে চাষা যতটুকু চাই দিয়ে দিই, আমরা ছোট অল্পই পাই, অল্পতে সন্তুষ্ট থাকি, যেহেতু আপনার ফ্যামিলিতে এখন বড় কেউ নাই, আপনি এই মূল।
আমার বড় একজন,
উনি হেল্প করছে আপনাকে?
না, উনি ওনার লাইফ
মেলা তো নাই, আপনি একাই। হ্যাঁ, সেটাই, আপনি একা, কেউ না হেল্প করার মতো আপনার মাকে। আপনি মার সাথে বসে কথা বলবেন, অনেকগুলো অপশন আসবে আজকে, যদি কথা যেদিন আজকে বলেন কালকে বলেন, অনেক অনেকগুলো অপশন আছে, মা বলবে যে এইভাবে 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 করা যায়, বা সিদ্ধান্ত আপনারা দুজন মিলে নেবেন, আর যে সিদ্ধান্ত আপনারা নিতে বসবেন বাসা দরজা লক করে বসবেন, যাতে যাতে তৃতীয় পক্ষ না থাকে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আপনাদের জন্য বেসিক একটা সমাধান, আমি কাজ করে দিলাম, আর বিস্তারিত কাজ করতে ঘন্টার পর সময় লাগে, যেগুলো বলতে মনে আছে আপনার।
এবং বাকি বিষয়গুলো যদি আপনি আরো ডিটেল জানতে চান, যদি আপনি এগুলো বিলিভ করেন তাহলে আপনি রেজা ভাইয়ের সঙ্গে ফেসবুকে কানেক্ট থাকবেন। ওকে,
আমাদের
জায়গা থেকে এটা যায় না, শুধুমাত্র আপনি তো কষ্ট করে ঢাকা শহরে অবস্থান করছেন বলে আমরা
আমি সমাধান দিলাম। এটাই আপনার বেস্ট সমাধান এবং আরো কিছু জিনিস আসছে কার্ড, এগুলো বলতে অনেক সময় দরকার।
ঠিক আছে,
আরো গেস্ট আসছে আমার।
ওকে রাইট। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে এখন থেকে ডরের কলের সিস্টেমটা একটু পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যারা ট্যারট কার্ডে আসতে চাইতেন তারা শুধু বলতেন আমি ট্যারট কার্ডে আসতে চাই, তাদেরকে আমরা ফোন দিতাম। এখন থেকে বিষয়টা হবে এরকম, যারা ট্যারট কার্ডের স্পেশাল সেগমেন্টে আসতে চান তারা কি ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন সেটা প্রথমে বলবেন, খুব ছোট করে এক মিনিটে কিংবা দুই মিনিটে। তারপরে বলবেন যে আমি আসতে চাই, অথবা যারা শুধু বলবেন যে ট্যারট কার্ডে আসতে চাই আমার সমস্যা হচ্ছে এটা, তাদেরকে আমরা কোনোভাবে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো না এবং একই সাথে তাদের সাথে ব্যক্তিগতভাবে রেজার্ভায় যোগাযোগ করবেন না। কেবলমাত্র আমাদেরকে ফোন করে বলতে হবে আপনি কি ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে, প্যারানর্মাল বলতে আমি যেটা বোঝাচ্ছি ভৌতিক ঘটনার মধ্যে আছেন এবং এটা নিয়ে আপনি স্টুডিওতে কথা বলতে চান, রেজার্ভায়ের সঙ্গে কথা বলতে চান, তাহলেই শুধুমাত্র আপনারা সুযোগ পাবেন। আমাদেরকে ফোন করার নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আমরা আরেকজনকে ফ্লোর দিতে চাই। ওকে, নামটা কি বলেন?
সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম, আপনি ফেনি থেকে এসেছেন শুধুমাত্র আমাদের অনুষ্ঠানে এসেছেন, বাই দ্য ওয়ে। বলেন কি ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে?
আমার যেদিন প্রথম ঘটনা হয়েছিল ভাইয়া অনেক বছর আগে, আমার শিওর খেয়াল নাই, অনেক বছর আগে, তখন মনে হয় এসএসসি দিব, ওরকম একটা সময় আমি পড়াশোনা করে তখন আমি নানুবাড়িতে থাকতাম। কি কারণে আর ওই দিন একটু রাগ করে খাওয়া দাওয়া করি নয়, বই অফ করে এমনি শুয়ে গেছি, কম্বলটা গায়ে ছিল নাকি আমার শিওর খেয়াল নাই। পরে দরজাটা একটু ফাঁক ছিল, গলির লাইট জ্বলতেছে, রুমের লাইট অফ করা, তখন আমার চোখ মানে বন্ধ হয়ে আসছে, একটু একটু ঘুমের তন্দ্রা ভাব ছিল। তখন আমি শুনতে পাইতেছি আমার নানু আবার আমি ঘুমাইলে আসি গায়ের উপর কম্বল টম্বল দিয়ে দিত, প্রত্যেক দিনে নিয়মিত এই জিনিসটা করতো। তো ওই দিনও আমি শুনতেছি আমার নানু যেভাবে হাঁটিয়ে আসতেছে এভাবে হাঁটিয়ে আসতেছে, কম্বল আমার কম্বলও হাত দিছে মনে হয় জানি, আমার ফাঁসে দিয়ে দাঁড়াই, কিন্তু পরে কম্বলে মনে হাত দেওয়ার পরে কে জানি আমার গলা চেপে ধরছে, মানে আমি
ঘুমের মধ্যে আপনি ফিল
করেন? হ্যাঁ, একটু তন্দ্রা ভাব ছিল, মানে পুরোই আমি ইয়েতে ছিলাম, বসেছিলাম। তখন দোয়া কর্ম করতে করতে অনেক দেখি যে মানে যখন চোখ মেলছি তখন দেখি যে আমার রুমের ভিতর থেকে শেডো আকৃতির সামান্য কিছু একটু দরজার ফাঁক দিয়ে বাইরে যাচ্ছে, ওই থেকে আমার শুরু লাইফে। পরে অনেক ঘটনা ঘটতেছে আর এখন নিয়মিত করতেছে কি রাতে ঘুমাইলে মাঝে মাঝে ঘুমাইলে আপনার আমি শুনতে পাই সময় সময় করে একটা আওয়াজ দক্ষিণ দিক থেকে আসে, আসে সময় করে আসতেছে আমি বুঝতেছি, কিন্তু আমার তন্দ্রা তন্দ্রা ভাব। ওই সময় থেকে আমি দোয়া কর্ম পড়া শুরু করি। হ্যাঁ, তো আসি আমার গায়ের সাথে মিশে ধরে, ওই জিনিসটা ধরার পর আমি দোয়া কর্ম করতে করতে ওটা ছেড়ে দেয়, যখন তখন আমার গাটা গামায় যায়, অনেক গরম হয়ে যায়। এরপরে যাই আমি এইরকম দেখি, আবার মাঝে মাঝে দেখি যে মানে বাজনা যেরকম ওই যে ইয়েরা যে বাজনা বাজায় হিন্দুদের অনুষ্ঠানে বাজনা বাজনা বাজায় ওই রকম বাজনা বাজাইতে বাজাইতে অনেক সময় আসে, আমি শুনতে পাই। আবার মাঝে মাঝে শুনি যে গান শুনতে শুনতে আসে।
ওকে,
এরকম সমস্যার মধ্যে আছি। আর মানে একা তো আমি এখন থাকাই আমার জন্য অসম্ভব হয়ে গেছে, আমি একা আগে থাকতে পারতাম, এখন একা থাকতে পারি না, ঘরে বা যেখানে থাকি
ভয় লাগে।
হ্যাঁ, ভয় লাগে, অনেক ভয় লাগে। এখন সাথে কেউ থাকলে রিল্যাক্স একটু ঘুমাইতে পারি, আর যদি একা থাকি ওই সময় আমি লাইট জ্বালাই রাখি, বজরে আজানে রাখ পর্যন্ত আমি ঘুমাইতে পারি।
আর কি শুধু ঘুমের মধ্যেই হয়?
হ্যাঁ, ঘুমের মধ্যে বেশি হয়। আর আমি এমনিতে মানে আফসা আফসা জাপসা দেখি, তারপরে আমি যখন একা থাকি ঘরে এটা লাগতেছে ওইটা লাগতেছে আমার মাথার উপরে কি জানান লাগতেছে।
হ্যাঁ,
না ডাক্তারের কাছে কখনো যাই নাই, জাস্ট এমনি হুজুর কবিরাজের কাছে গেছিলাম।
কি বলেছে আপনাকে?
বলছে আমার আসর টাসর এগুলো
বলছে,
জিনের আসর হয়েছিল। হ্যাঁ, সমস্যা আছে তো অনেক ইয়ে করছে, কিছু হয় নাই, কিছু হয় নাই সলিউশন। ছোট থেকে বড় হয়েছি অনেক, মানে সবাই আমাদের আদর করতো, কিন্তু অনেকে হেল্প করতে চাইতেছে, আমি নিজের থেকেও অনেক কিছু করতে চাইতেছি, কিছুই করতে পারতেছি না।
মানে এটা আপনার এত বেশি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত, অলরেডি আমার আব্বুও ইউরোপে গেছিল, একটা সুযোগ হয়েছিল কিন্তু কাজে লাগাইতে পারে না, হঠাৎ করে কোনো কিছু ইয়ে সারাই চলে এসছে, মানে আমাদের ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত। আমি 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 ভাবতেছি যে আমার ব্ল্যাক মিউজিক জাতীয় কোনো কিছু আমার সাথে
হয়েছে। কিভাবে বুঝলেন ব্ল্যাক মিউজিক করতে?
মানে আমি যে কোনো কাজ এই কাজটা আমার হবে
এভাবে করেন, তো এভাবে একদম এভাবে ওই একটা দেখান তো। বিয়ে করছেন?
না,
বিয়ে করেননি। মাথায় কে কে থাকে?
আম্মা আছে, আমার বোনরা আছে দুইজন, ছোট বোন, আমার বাবা আছে এখন,
আর কোনো বাচ্চা আছে? ছোট বাচ্চা
ঘরে? হ্যাঁ, একটা আছে, আমার বোন একবারে ছোট না,
বাচ্চা বাচ্চাটাকে ছেলে বাচ্চা?
ছেলে বাচ্চা আমি আমার বেশি আন্টির বাসায় থাকি, শহরে আন্টির বাসা, আন্টির একটা ছেলে
থাকে,
আমার খালাতো ভাই, বাড়িতেও থাকি ফেনীতেও থাকি।
ছেলেটাকে এই সাইজের?
হ্যাঁ হ্যাঁ এই সাইজের।
আপনি যে বাসায় থাকেন এখন?
জি।
যে বাসায় থাকেন এটা কোথায়?
এটা ফেনীতে শহরের মধ্যে।
আপনি কি ফেনী থেকে আসছেন রেডিওতে?
জি।
মশারি ইউজ করেন?
জি।
মশারি ইউজ করে বাদ দিতে হবে।
হ্যাঁ,
মশার কয়েল পাওয়া যায় না ভাই, কি কি মার্কেটিং মার্কেটিং
কি সব সমাধান দিতেছেন? মশারি বাদ দিতে হবে। হ্যাঁ
জি। বেতের কোনো বিছানা চেয়ার টিপে বাসায় রাখা যাবে না। আপনি বাসায় আছে এগুলা?
হ্যাঁ
আছে না, বেতের জিনিসপত্র আছে?
আছে।
রাখা যাবে না বেড, কেন রাখা যাবে না? এর মধ্যে যুক্তি আছে, সাইন্টিফিক যুক্তি আছে।
আপনি সাইন্টিফিকলি জানতে চাই, আমার কাছে খুব হাস্যকর লাগে
আসলে জিনারের কাহিনী।
আপনি যদি একটু পরে বলেন না, আপনি টি শার্ট করতে পারবেন না।
আমি জানা আমার রং হলে আগে বলবেন। হ্যাঁ
ঠিক আছে।
আপনার যে বাসায় থাকেন নোংরা খুব বাসাটা, এগুলো ক্লিন করতে হবে, পরিষ্কার, স্বাভাবিক না? মানে আমরা জানি মানে পরিষ্কার পর্যন্ত মানে রং পরিষ্কার, টেবিল ক্লথ, অনেকে সুপার মার্কেটের ময়লা কাপড় বেছে রাখে, দেখতে কিনা লাগে, ব্যাকটেরিয়া জন্মায়। বিজ্ঞান ভিত্তিক বেতে যেটা হয় সেটা হচ্ছে, বেত থেকে সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে, বেতের চিপায় ময়লা জমে। আমরা কাঠের বা লোহার ফার্নিচার ক্লিন করতে পারি, বেতেটা পাই না। বেতের মধ্যে ঘুণা ধরে একটা টাইমিকে বাস, তো এটা বেত মানে এটা পাট জাতীয় জিনিস যেটা বাঁকা করে তৈরি করা হিট দিয়ে, ওইখান থেকে আমাদের ব্যাকটেরিয়া জানিত প্রবলেম হতে পারে, ভাইরাস জানিত সমস্যা হতে পারে, মস্তিষ্কে বিকৃতি ঘটতে পারে। আর প্যারানোর ভাবে বলবো আমি আপনাকে, মশুরি টাঙ্গান কি দিয়া?
মশারি আমার বাসায় আমরা সুতা দিয়ে আপনার ফেনীতে
মশারি টাঙ্গানি বাদ দিতে পুরোপুরি, বুঝছেন? মশারি টাঙ্গন ঘর, মশারি বাদ দিবেন, যদি মশার কামড় থাকে কয়েল টোয়েল জ্বালাবেন, মানে জানলা জানলাতে নেট লাগিয়ে দিবেন। সবচেয়ে সমস্যা যেটা বাড়িতে সেটা হচ্ছে ময়লা। আমরা জানি যে খারাপ জিনিসগুলো ময়লার মাধ্যমে আসে বা নোংরার মাধ্যমে আসে। আপনার টেবিল ক্লথ গুলা দেখবেন খুব ময়লা, আপনাকে মনে পড়ে? একটু মনে করে দেখেন।
হ্যাঁ আছে, একটু ময়লা আছে, গ্রামে যেহেতু গ্রাম, আর শহরে যেখানে থাকি ওইখানে তো ময়লা।
আপনি চেক করে নিন আবার,
ওইটা
চেক করে নেবেন, যে রুমে থাকেন বাসা থাকেন পুরোটাই ময়লা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেতের ফার্নিচার গুলা, এটা আপনি বুঝবেন কিনা জানি না, খারাপ আস্তা বা খারাপ জিনিসগুলা পরিষ্কার জায়গা থাকতে পারে না, তারা চিপা চাপা খুঁজে ময়লা খুঁজে। আমরা জানি সাপের গর্তে জিন থাকতে পারে।
জি,
এটা করলে আপনার মোটামুটি ক্লিন আসবে। তারপরে যদি সমস্যা আপনার হয়, যেগুলো ট্রিটমেন্ট আছে, আপনি যদি সমস্যাগুলো বললেন, আপনি যদি সমাধান চান এটা থেকে।
জি,
রেডিওর পরে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নেবো, আবারও পাঁচ মিনিটের ছোট একটা ব্রেক, পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ডরে। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবং দিস পার্ট বেসিক্যালি 12টা থেকে 1টা পর্যন্ত একটা স্পেশাল রাউন্ডে আমরা ডাইরেক্টর রাউন্ডে থাকি। এই রাউন্ডে স্পেশালি আরজে হিসেবে আছি আমি, আরজে কিবরিয়া, এবং মেন্টর হিসেবে আছে রেজা ভাই। আমরা সবাই মিলে আবারও ফিরে আসছি মাত্র পাঁচ মিনিট পর আরও একটি কেস নিয়ে। স্টেডিয়ন
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আরো একবার স্বাগত জানাচ্ছি, পাঁচ মিনিট পর আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রেজা ভাই আমাদের সঙ্গে তার একজন গেস্ট আছে, এবং আমরা মাঝখানে যখন বিরতিতে ছিলাম বেশ কয়েকজনের ক্যারেক্টার রিডো করে দিয়েছে। আজকে আসলে যে পরিমাণ গ্যাদারিং হয়েছে স্টুডিওতে সেটা আসলে হিউজ ছিল। আমরা বারবারই আপনাদেরকে ইন্সপায়ার করবো যে অনুষ্ঠানের ফ্লেভার আমরা যেটা চাচ্ছি সেটা আসলে পুরোপুরি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে, হয়তো সামনের পর্ব থেকে আপনারা সেই ফ্লেভারটি পাবেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা একটু বলেন প্রথমে।
আমার নামটা আমি বলতে যাচ্ছি না।
বয়স কত এখন?
এখন আমার বয়স 29
চলছে। কোথায় থাকেন, কোন এলাকায়?
আমি ফার্মগেট থাকি, আমার বাড়ির কাছে।
আচ্ছা, তো আপনি এখানে কেন এসেছেন, মানে আমাদের স্টুডিওতে আজকে এসেছেন?
আমার প্রবলেমটা আমার ছেলেকে নিয়ে, ওকে নিয়ে, মানে আমাদের একটি ছেলে, ওর জন্য আমাদের সমস্যা হচ্ছে বাসায়, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয়ে যায়। আর
কি মানে ঘটনাটা কি, আপনি আমাদের যদি ঘটনাটা বলেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি।
ওকে নিয়ে সমস্যা হচ্ছে যে ও একদমই মানতে চায় না, আর স্কুলেও যেতে চায় না, আর এমনিতে ওর যে মানে এগুলা আচরণগুলা, ওর এর জন্য আমরা মানে একটু অন্যরকম মনে করছি যে কেউ কিছু করছে বা মানে কোনো নজর করে বা এরকম। আমরা অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখে, যতটুকু সম্ভব টাকা না থাকলেও এমন হয়েছে যে আমাদের
কোন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কি দেখেছেন কখনো?
এরকম হয়েছে বাসায় যে আমি একদিন খেয়াল করলাম, যখন বোয়া ছিল না কাজে, তো আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তো বোয়া ছিল না, আমি ঘর ঝাড়ু দিচ্ছি, যে টিভি স্ট্যান্ডের পিছনে দেখি যে চুল মানে ওর চুল ওর চুল এটি কিনা ওকে জিজ্ঞেস করলাম, ও কিছুই বলে না, তো ও শুধু হাসলো। মানে আমি এটা আসলে নিতে পারি না, কারণ বাসায় কেউ আসে না। দেখলাম যে কোনো দিক দিয়ে কাটলে তো একটা ই থাকবে, কিন্তু ওর কোন রকমই আমি দেখি নাই। একটু আমার কেমন যেন লাগলো। আর এমনিতে ও আমাদের বাসারুমে, ও সারাদিন ওখানে একাই থাকে, আর আমাদের কোন গেস্ট আসে না। মানে ওর জন্য আমরা মানে প্রয়োজনে কাউকে বাসা আনতেও চাই না। মানে আনতে চাই না বলতে মানে
গেস্ট আসলে কি খুব বিব্রতকর অবস্থা তৈরি হয়?
বিব্রতকর অবস্থা বা অনেক ই মনে হয় আমাদের, প্রবলেম হয়। যেমন আমার আত্মীয় স্বজনই আসলো, ওর যে ব্যবহার, ও হয়তো এসে আমাকে গায়ে একটু ধরলো বা হঠাৎ করে আমার গায়ে একটা পুষ করলো বা ই করলো, তো ও বাবার সাথে একই রকমই করে। তো আমরা আগে স্বাভাবিক নিয়েছি, কিন্তু এখন আর নিতে পারতেছি না।
অভদ্র আচরণ, যেটা
অভদ্র বলে তারপর অনেক রকম করে। আর ডাক্তার কবির কাছে গেলাম, সবখানেই বলছে যে ওর নজর করে।
আর আপনার ছেলে তো এতক্ষণ যাবত আমাদের স্টুডিওতে বসে আছে।
আমাকে খুব মারামারি করে। দুই সপ্তাহ আগে এরকম হয়েছে যে ব্যাগ দিয়ে খেলা দিয়ে বাথরুমের
দরজায়।
আমি করি, আমি আসলে ভয়ে আছি এখন, আমি অসুস্থ হয়ে গেছি। মানে
কি ধরনের ভয়?
আসতে দিতে পারি না।
বয়স কত?
ওর এই যে 11 বছর। কোন
পড়াশোনা করে? ও
ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে।
কোন ক্লাসে পড়ে?
ক্লাস 5 এ। ওর হাফ ইয়ারলি চলতে।
ওই স্কুলে অ্যাটিটিউড কেমন করে? স্কুলের আচরণ
স্কুলেও এরকম যে ও যাইতে চায় না, সকালে উঠাইতে খুব কষ্ট হয়, রাত্রে 12টার আগে সময় ঠিক কাটে। আমি কিন্তু আপনাদের এই ইস্যু নিয়ে বলে যে 12টা আমি ঠিক তখন এগে, বাবু 12টা বাজে উঠে আসো। ওর বাবা বলে আসো, বলে যে 12টার আগে তার ঘুম পায় না। তখন আমাদের কাক আসে আমাদের চারপাশে বাসার, মানে এত কাক আসে
রাত্রেবেলা,
রাত্রে মানে দিনে দুপুর, মানে জানি না মনে
কি হয়। কাকুর সঙ্গে খুব খেলাধুলা করে
না? মানে ও মা আমাকে দেখায় যে কত কাক, এরকম করে বলে যে
পানি ও আসে। এইদিকে আসো, তুমি তোমার নাম কি? দেখে আসো, দিকে আসো,
আসো এই সাইডে, আসো
এসে গেছে। আসো, কি নাম? এরিয়ান। এরিয়ান, তোমার নাম নেই কেউ খ্যাপায় স্কুলে? তোমাকে
খ্যাপায়?
খ্যাপায় কি খ্যাপায়
বলে যে ইয়ংগে।
কাকের সাথে কি করে? তোমার আম্মা বলতো তুমি কাকের সাথে ভাত খাও।
ওকে,
পড়াশোনা কি তুমি? তোমার রোল কত?
7।
কতজন স্টুডেন্ট? আমি একটা কথা বলি আপনাকে, ওর সমস্যা না, সমস্যা আপনাদের। আমার কাছে যেটা মনে
হয়,
আপনারা বেশি এক্সপেক্ট করেন বাচ্চাদের কাছ থেকে। ওর সাথে আমরা ফ্রিল্যান্স কথা বলবো, ওর ডেইলি রুটিনটা আমরা একটু শুনি, ও সকাল থেকে কি করে রাত পর্যন্ত। আজকে বাচ্চাদের কেমন
শুনে করবো,
এবং বাচ্চাদের একটু খাবার বেলা একটু পেটের প্রবলেম, না জানি কি হচ্ছে, কোন ভূতে আসতে করবো, এই জায়গাগুলো থেকে আমাদের বের হতে হবে। যাদের কাছে সচেতন করার দায়িত্ব নিয়েছে আমি এবং রেজা ভাই, লেটস মুভ, দেখা যাক কি করে। না আপনি আমাকে একটু বলেন, ওর ডেইলি রুটিনটা কি? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি করে?
সকালে স্কুলে যখন ওকে তো খুব কষ্ট করে উঠায়, ধর টিচার এসে উঠায় ওকে, মানে বাসার যে টিচার,
মানে আমাদেরও তো উঠিয়েছে। আমার এরকম ঘটনা ঘটেছে যে আমি সকালবেলা প্রেস নিয়ে বসে আছি, তো বসে আছি, এক ঘন্টা পরে মা
আমরা ভাই মানে ছোটবেলায় দোয়া করতাম যে টিচার আসবে, ওই যাতে রাস্তায় মারা যায়,
রাস্তায় মারা
যাতে মরে যায় টিচার, দোয়া করতাম এরকম,
ডাইরিয়া হয়ে যায়। ঠিক আছে, দেরি করে তো সব নর্মাল আমাদের মতোই। তারপর
ওকে রেডি করাতে করাতে দেখা যায় যে মানে ও খাবার না খেয়ে চলে যায় স্কুল থেকে, আসে 2টা বেজে যায়, আসলে টিভি কম্পিউটার এগুলো নিয়ে থাকে।
বাচ্চারা তো বাসে এসে নাও খেতে পারে, আপনি টেনশন করছেন কেন?
পাপা খুব টেনশন করে, মানে
খাবার যখন খাবে বাসার খাবারটা কম খাবে, খুব ন্যাচারাল জিনিস।
আপনি বলেন ওর বয়স কত? 11 বছর। ওকে দেখে কি আনহেলদি মনে হচ্ছে?
কিছুদিন আগে ওর স্বাস্থ্য খুব খারাপ ছিল।
আমি শীতকালে গোসলই করতাম না, ও তো মাঝে মাঝে
খুব জিনিয়াস, সে লাইফে অনেক কিছু করবে, কনফার্ম থাকেন।
তারপরে বলেন আপনি গোসল করেন আর কি?
আমরা একসাথে যদি খাই তো ও আসতে চায় না কোনো সময়, টিভি রুমে নিয়ে ওখানে খাবার খায়, বা
টিভি রুমে তো আমিও খাই।
আচ্ছা, এরপর রাতের বেলা রুটিন কি? ও রাত 12টা পর্যন্ত
জেগে থাকে। হ্যাঁ, আমরা শুয়ে থাকলে ও অবজাক্ত হয়, দুই না। আচ্ছা,
ওর গলা এটা কি?
কম। ওটা একটু কস মানে
আমার
হাজবেন্ডের বাড়িতে কারোর সাথে সম্পর্ক ওরকম ভালো না, আশেপাশে যে এরকম কবিরাজ হয়, এর জন্য আমার মনে হয় যে আমাদের কিছু করতে
বলি। আমাদের ক্লাসে একটা ফ্রেন্ড ছিল, টিচার এই গল্পটা বলার পরে উই ডু প্র্যাকটিস। ফ্রেন্ডকে আমরা প্রতিদিন ওকে বলা শুরু করলাম, দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট ছিল, প্রতিদিন আমরা বলা শুরু করলাম, এই তোমার মধ্যে না জানি কি যেন একটা প্রবলেম হচ্ছে, কি যেন একটা প্রবলেম হচ্ছে, তুমি না শুকায় যাচ্ছ, এই তোমার চেহারার মধ্যে কিন্তু অতিবাহিত কমে যাচ্ছে। এভরিডে আমরা একদম টানা এক মাস প্র্যাকটিস করলাম, অ্যান্ড বিলিভ মি, এক মাস পরে ওর চেহারার দিকে তাকানো যায় না। অসুস্থ আছে, আপনি অসুস্থ বানানোর চেষ্টা করলে ওখানে একসময় অসুস্থ হয়ে যাবে, মানে এটা মোরাল অফ দ্য স্টোরি। আপনার ছেলে যেটা করছে আর দশটা বাচ্চা নর্মাল যেটা সেটাই করে, ওকে কখনো ডাক্তার কাছে নিয়ে যাবেন, কখনো কোভিডের কাছে নিয়ে যাবেন, মানে এগুলো বলবেন। এবং আমরা যেরকম আপনাকে ফ্র্যাঙ্কলি আজকে রেডিওর টাইম নষ্ট করে সামহাও এই জিনিসটা বললাম আমাদের লিসনারদের উপকার করার জন্য, কিন্তু আপনি যার কাছেই যাবেন ডাক্তারের কাছে গেলেও দুটো ট্যাবলেট দিবে, উল্টো পাল্টা রিয়াকশন হবে। কবিরাজের কাছে যাবেন তারাও বলবে হ্যাঁ এরা নিয়ে যান, কারণ কবিরাজের এখানে লাভ আছে। সুতরাং এগুলো করেন না, ওকে নর্মালি থাকতে দেন।
আমি সলিউশন দিয়ে দিই আপনাকে, মানে যদি আমি থাকতাম, আমার তো ঠিক চেকটা আছে, ও খেলতে চায়, প্রথম কথা হচ্ছে ঠিক না, সে বাসায় খেলতে চায়, তার একটা গেম কিনে দেন, টিভিতে গেম খেলবে, খেলতে চায় না
ট্যাবলেটে, ওকে ঠিক আছে
ট্যাবলেটে একটা গেম দিয়ে দেন, ওরে গেম খেলতে খেলতে খাওয়ান, আর কিছু লাগবে না ঠিক আছে, কমপ্লিট
মাঠে ক্রিকেট ক্রিকেট এগুলো খেলো, তুমি বাইরে যাও,
একটা বিরাট সমস্যা কিন্তু,
বাইরে যান, ওকে বাইরে পাঠান না আপনারা, নাকি আমরা সুযোগ পান
না, এমনিতে নিয়ে যায় সুযোগ কম। আচ্ছা
আমি একটা কথা বলি আপু, আপনার বাসা মণিপুরি পাড়ায়, আপনি হেঁটে চলে যাবেন, একটা রেস্টুরেন্ট আছে পিছনে, একটা আর্মিদের বিরাট মাঠ আছে, ওখানে তার বিকালে ছেড়ে দিবেন একটা বল দিয়ে, আপনি বা হাসবেন ওর সাথে খেলবে, এই সপ্তাহে তিন দিন খেলবে, কোনো সমস্যা নেই।
ওকে নিয়ে গেছে কিন্তু ও খেলতে চায় না বাইরে গেলে,
কেন খেলবে, ওরে
লাইফ হেঁটে হাঁটুক বাইরে হাঁটুক,
ওকে হাঁটেন, ও তো ও তো ও তো কারো ছোট বয়সে নিয়ে যাওয়া উচিত ছিল, ও তো বাইরের পরিবেশের সাথে মানে অ্যাডজাস্ট করে নাই। তোমার সাইকেল আছে? আপনারা এগুলো টেলিভিশনে দেখেন, রেডিওতে শোনেন যে বাচ্চাদেরকে আমরা ঠিক মতো বড় করতে পারছি না, গিভ দ্যাট এনভায়রনমেন্ট ফার্স্ট, ওকে ওর মতো করে বড় হতে দেন, তারপরে যদি দেখেন যে ওর মধ্যে অ্যাবনর্মালিটি গ্রো করছে, ও পড়াশোনায় ভালো না, এটাতে ভালো না, ওটাতে ভালো না, ওর মধ্যে কোনো ক্যারিবিলিটি নেই, ও ঠিক মতো কথা বলে না, ওকে সবকিছু দেওয়ার পর তখন আপনারা ওর প্রয়োজন যেটা সেটাই আপনারা দিতে পারেন এখন। এবং আজকে এই এই মা আপনারা চিন্তা করে দেখুন, ওনাকে দিয়ে আমরা লাখ লাখ মাকে সচেতন করতে চাই আজকের এই অনুষ্ঠানে, আমরা জানি না এরকম ভাবে নিতে চাইনি, ওনার বাচ্চার কোনো ধরনের কোনো অ্যাটিটিউড নিয়ে সন্দেহ করেছেন বলে উনি ডাক্তার কবিরাজের কাছে যাচ্ছেন এবং ট্যারট কার্ডে আসছেন ওনার ভাগ্য পরীক্ষা করার জন্য, বুঝুন অবস্থা। আমরা এই জায়গাটা থেকে আপনাদেরকে সবাইকে বলবো, বাচ্চাদেরকে প্লিজ বাচ্চাদের মতো বড় হওয়ার সুযোগ দেন, এবং এই জাতীয় জিনিসপত্রে কোনোভাবেই নিয়ে যাবেন না, তাবিজ কবজ একেবারেই এগুলোতে ইন্সপায়ার করবেন না প্লিজ, এতে করে দেখা যাবে ও স্বাভাবিক ছিল, ও আরো অস্বাভাবিক আচরণ করা শুরু করে।
আসলে আমার আজকে আসার ই হয়েছে যে অনেক জায়গায় গেলাম, তো এক জায়গায় গেলাম যে ওখানে এমন একটা ম্যাজিক দেখাইছে, তখন মনে হইলো এমন হয়েছে যে সেটা জামালপুরে দেখাইছে একটা গ্লাসে সারাবার, মানে এমন ওই গ্লাসের নিচে একটা স্টিকার থাকে না যেটা অন্ধকারে জ্বলে, ওটা
লাগানো নাম কি বলো, এটা বাচ্চাদের জন্য বুঝতাম না, দেখো দেখো সামনে এটা
মিরপুরে নাকি মহিলা, মানে মানুষ বলছে যে আমরা যাইনি, তো ফোনের মাধ্যমে কোন মানে ইচ্ছে ছিল, তো ওখানে বলতেছে যে 20-25 হাজার টাকা লাগবে, একটা গাই গরু লাগবে, না তো তোদের ছেলেকে নিয়ে যাবে, মানে আমার
হাজবেন্ড মানে আপনার যত কবির বাংলাদেশে আছে ওদেরকে দেখছেন, আর আমি যত রেডিওতে প্রোগ্রাম করছি আমার কথা ঠিকের আছে রেডিও, ওর কিছু হয়নি, এটা 100% গ্যারান্টি, ওর কিছুই হয়নি, এবং সে পুরোপুরি সুস্থ আছে, তার খেলা দরকার, আপনাদের টাইম দরকার, বাবা মার টাইম দরকার তার, মানে ওকে আপনার হাজবেন্ড ওয়াইফ টাইম দিবেন, ওখানে খেলবেন, গল্প করবেন, ওর সমস্যাগুলো শুনবেন, সমাধান দিবেন, আবার যা চায় তা আবার না, বুঝা বুঝা যা দরকার তার,
আপনি যদি এরকম দুর্বল থাকেন ও একটা সময় দুর্বল চিত্র হয়ে যাবে। তো আপনার নিজের জন্য আপনার বাচ্চার সামনে 100% কনফিডেন্ট থাকা উচিত। অনেক সময় দেখবেন যে বাচ্চারা পড়ে যায়, হাঁটুতে ব্যথা পায়, অনেক সময় মাথায় ব্যথা পায়, আমরা দূরে গিয়ে কিছু হয়নি কিছু হয়নি মাথায় হা হাসি হাতে বাচ্চা না, আপনার সেই অ্যাটিটিউড দরকার। আপনি কিন্তু আপনার বাচ্চাকে অসুস্থ করে ফেলছেন। সো নেভার এভার ট্রাই দিস কাইন্ড অফ থিং। আমরা মনে হয় যে আজকে ওনাকে দিয়ে আমরা লাখ লাখ শ্রোতাকে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে বিশেষ করে এই সব বিষয় নিয়ে বাচ্চাদের সাথে কোনোভাবে এই যে ভৌতিক বিষয় প্যারানোবল বিষয় নিয়ে বাচ্চাদেরকে কোনোভাবে এদের মধ্যে টানবেন না।
কারণ তোর মানে সাহসই অনেক, অন্য বাচ্চারা শুনলে স্টক করতে ভয় তো অনেক অনেক সাহস তার
এবং বিলিভ দিস যারা শুনছেন তাদের সবাইকে বলবো যে এখানে আপনারা স্টুডিওতে যদি জয়েন করতে চান তাহলে শুধু প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে যারা আছেন তারা আসবেন, এবং সেক্ষেত্রে আপনাকে ফোন করে বলতে হবে কি ধরনের প্যারানর্মাল বা ভৌতিক ঘটনা আপনার জীবনে ঘটছে, এটা থেকে আপনি কিভাবে সলিউশন পেতে পারেন বা ট্যারট কার্ড রিড করলে আসলে কি পাওয়া যাবে সেটা নিয়ে থাকবেন আপনাদের সঙ্গে রেজা ভাই। আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা অপেক্ষায় থাকলাম, রেজা ভাই আমাদেরকে বলেছে হিপনোটাইজ করবে, আমরা খুব শীঘ্রই হয়তো সামনের পর্বে বা তার যে একটা পর্বের মধ্যেই আমরা আপনাদেরকে এই বিষয়টা খোলাসা করতে চাই, অপেক্ষায় থাকলাম সেটার জন্য। কিছু বলার আছে শেষে?
হ্যাঁ, এটাই বলবো আপনারা ঠিক মতো থাকেন, ভালোভাবে থাকেন ইনশাল্লাহ, যে যার মতো করে ধর্মীয় দিক দিয়ে রিচুয়ালগুলো করেন, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, বা হিন্দুরা যেটা করবেন, খ্রিস্টানরা যেটা করবেন, ধর্মীয়ভাবে থাকেন আর এগুলো থেকে যত পারেন দূরে থাকবেন, জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে
This track was downloaded from FusionBD.com.